You're listening to ABC Radio.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 113তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। এবারে ডরটি ধারণ করা হয়েছে কাশীপুরের কোন একটি হন্টেড জায়গায়। দুজন বন্ধুকে নিয়ে আমাদের এবারে ডরের যাত্রা ছিল। তারা দুজন হচ্ছেন রিপন এবং মনিরুজ্জামান। ডর এমন একটি অনুষ্ঠান যেটি অবশ্যই বিজ্ঞান সিদ্ধ নয়, অনেক অনেক প্রশ্নের জন্ম দেয়। বৈজ্ঞানিকভাবে ভয়ের অস্তিত্ব থাকলেও ডরের মতো ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে গেলে সেটার হয়তোবা একটা বিজ্ঞান সিদ্ধ উত্তর খুঁজে বের করা সম্ভব। কিন্তু সেই উত্তরের আশায় ঘটনাগুলো কিংবা ভয় পাওয়া সেগুলো কি থেমে থাকে? এই যেমন ধরুন, আপনি একটা অন্ধকার কক্ষের মধ্যে এখন এই অনুষ্ঠানটি শোনা শুরু করেছেন। আপনি খুব ভালো করেই জানেন আপনার ঘরের বাতি দিলে অন্ধকার দূর হয়ে যাবে। তারপরেও অন্তর থেকে অশরীরী কোনো কিছু যদি আপনি অনুভব করেন সেটার বিজ্ঞান সিদ্ধ ব্যাখ্যা হয়তো বা আছে, কিন্তু ভয় থেকে কি দূরে থাকা যাবে? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। সুমন এবং লোবান অন দ্য স্পটে গিয়েছিল গত সপ্তাহে, সেখানে যাওয়ার কিছু সাউন্ড বাইট দিয়ে অনুষ্ঠান শুরু করব। আর প্রথমেই সুমন ও লোবানের কিছুটা সাউন্ড বাইট এবং তারপর আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। শুরু হলো ডর হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
লোয়ান, তোমার দাঁত ঠিক আছে?
দাঁত ঠিক আছে। সস্তার বুট খেয়ে দাঁত ভাঙলে তো হবে না।
সস্তার বুট খেয়ে দাঁত তো আমার ভাঙছে না, তোমার মুখ ভাঙছে। হচ্ছে একটু আগে তুমি যেভাবে তুমি আমার উত্তরটা দিতে যাচ্ছিলা সেটা শুনে মানে জানি আমার লিসনার চোখে দেখবে না, কিন্তু আমি চোখে দেখে বুঝতে পারছি যে তারা দেখলে আস্তে আস্তে মরে যেত। যাই হোক, অনেকদিন পরে ভালো বুট খেলাম। অপেক্ষা করলে আর কি যেভাবে করতে হয়, কারণ বুট খাওয়া ছাড়া এই মুহূর্তে কিচ্ছু করার নেই আমাদের। কারণ গুলিস্তানের এই কেওয়াজের মধ্যে বসে আমরা একটা বাসের অপেক্ষায় আছি যে এই বাসটা কিছুক্ষণ পরে আসবে এবং এটাই হচ্ছে লাস্ট বাস আজকে আমাদের গন্তব্যে পৌঁছানোর। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব, কোথায় জানি যাব, গৌরীপুরে যাব,
গৌরীপুর।
এবং সেই ব্যবস্থাটা লোবান করবে।
আচ্ছা, সময় কতক্ষণ লাগে?
সময় বেশি সময় লাগবে না,
সময় নেই ভালো, ঘুম দেওয়া যাবে একটা।
খুব বেশি ঘুমও দিতে পারবে না লোবান, কারণ দূরত্ব কিন্তু বেশি না। যদি রাস্তায় হাইওয়েতে জ্যাম না থাকে তাহলে মেবি আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব।
কুমিল্লা রোডে জ্যাম পড়লে কিন্তু ভয়াবহ।
রাইট, যদি জ্যাম পড়ে তাহলে কপালে খুবই খারাপই আছে। মনে করো রাস্তায় যাওয়ার আগে এখানে আমরা ভূত দেখে ফেলবো। তো লোবান, বাদাম তো আরে বুট তো আমি খাওয়ালাম, এবার টিকেটের ব্যবস্থাটা করো।
উল্টায় নি চলো, বুটের দাম আমি দেই,
টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার টিকেটের টাকা লোবানকেই দিতে হচ্ছে আপাতত। সো দেখা যাক, পরেরটা আমি দিব না, তুমি আপাতত এটা কেটে আনো।
গুলিস্তান থেকে বাসে করে প্রায় দেড় ঘন্টার জার্নির পর আমরা পৌঁছাই কুমিল্লার গৌরীপুরে।
লোবান, মানে আজকে আমার কি মনে হলো জানো, আমার বুটের রেস শেষ হতে না হতেই আজকে আমি চলে এসেছি গৌরীপুরে।
কেন এত পট করে তোমার মনে হলো? কিছু না, আমার তো তা মনে হয় নাই।
না, তোমার মনে হয় না, কারণ একটু ঘুমের ঘরে চলে গিয়েছিলাম এবং তোমার মনে হয়েছে যে আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো।
এটা সত্য,
এটা সত্যি
ভালো বলেছো।
কিন্তু আমি আসলে ঘুমাতে পারিনি, আমার সময়টা খুব কিভাবে যে কেটে গেছে আমি বলতে পারি না। তবে ওভারঅল জার্নিটা খুব ভালো ছিল, আমরা বেশ আরামে স্বাচ্ছন্দ্যে পৌঁছে গেছি। সো এখন যেটা করতে হবে, গৌরীপুর থেকে আমরা সিএনজি নিব, ডিরেক্ট আমরা চলে যাব কাশীপুরে। রাস্তা হয়তো এই জার্নিটাও প্রায় আমাদের 40-45 মিনিট জার্নি করতে হবে, তবে রাস্তা খুবই ভালো,
রাস্তা ভালো থাকলে
সো চলো আমরা এখান থেকে সিএনজি করে ফেলে
কিছু একটা খেয়ে নিবা নাকি এখানে
আবার খাওয়া
বুট খেয়ে কি হয় নাকি চলো একটু চাটা কিছু খাই
চা খেতে চাও ফাইনালি আমরা একটা বেশ ভালো জার্নি আমরা বলতে পারি ভালো জার্নি করে আমরা মোটামুটি
সিএনজিটা নতুন থাকায় এই পাশের কিন্তু একদম আমরা আরামসে চলে আসলাম
যেটা বলেছিলাম তোমাকে যে রাস্তাটা একদম মসৃণ ভালো রাস্তা
কথা শুনছো
কোনো ঝামেলা হয়নি সো যাই হোক আমরা এই মুহূর্তে এই মাঝরাতে প্রায় মাঝরাতে আমরা বলতে পারি কুমিল্লার কাশীপুরে আমরা আছি এবং গ্রাম থেকে একটু ভেতরের দিকে প্রায় দুটো গ্রামের মাঝামাঝি আমরা আছি বলতে পারি এবং এটা অনেক ব্যস্ত একটা রাস্তা তবে সেটা সেই ব্যস্ততা
গ্রামগুলোর আলো দেখছি ওইগুলা
এটা আসলে আই এম নট শিওর তবে আলোর পরিমাণ যেভাবে অল্প দেখা যাচ্ছে হতে পারে এটা ঘরবাড়ি হতে পারে বা অন্য কোনো কাজ হচ্ছে
দোকানে
হতে পারে কিছু একটা সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট বাট আমি যেটা বলছিলাম যে এই রাস্তাটা খুব ব্যস্ত থাকে রাত 10টা পর্যন্ত এরপরে আস্তে আস্তে রাস্তাটা নীরব হতে থাকে এবং মাঝরাত পার হয়ে যখন গভীর রাতে পৌঁছায় তখন এই রাস্তাটা একদম শুনশান নীরব হয়ে যায় যেমনটা আজকে আমরা একটু হলেও টের পাচ্ছি যে মোটামুটি অনেকটাই নীরব হয়ে গেছে
একেবারেই
এবং আমরা যেখানে বসেছি এখান থেকে ঠিক কয়েক হাত দূরত্বে হচ্ছে একটা কালভার্ট রয়েছে কারণ খুবই ছোট এই কালভার্টটাকে ঘিরেই হচ্ছে আজকের ঘটনা সো এই কালভার্টে কি কি ঘটনা ঘটে এবং কেন আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি আমি ধীরে ধীরে সেই ঘটনাগুলো সবার সামনে তুলে ধরব তবে বরাবর যেটা আমি করি সেটা হচ্ছে আমি শুরুতে আমার অতিথি যারা থাকে তাদের ঘটনা শুনি তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনি তারপরে হচ্ছে এখানকার ঘটনা অর্থাৎ যে স্পটে থাকি সেই স্পটের ঘটনা আমি সবার সাথে শেয়ার করি তো আজকেও তার ব্যতিক্রম করব না ঘরের জার্নিতে সুমন আছি আপনাদের সাথে এবং সুমনের সাথে অতিথিরাও রয়েছে সো আমরা এবার আমাদের জার্নি স্টার্ট করতে চাই অর্থাৎ মূল জার্নিতে আমরা প্রবেশ করতে চাই এবং মূল জার্নিতে প্রবেশ করার আগে আমি বলতে চাই যে আপনি যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরুতে যে ফোন নাম্বারটা বলা হয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমার পেজে চলে আসতে পারেন আমার পেজের লিঙ্কটি আপনি এবিসি রেডিওর পেজে পাবেন সো সেখান থেকে এসেও আপনি যোগাযোগ করতে পারেন এবং অনেক গেস্ট আমি পেয়েছি আমার পেজের থ্রুতে যারা ইনবক্স করেছে কিংবা আমাকে লিখেছে যে তারা আসতে চায় তাদের ফোন নাম্বার দিয়েছে ঘটনা পাঠিয়েছে দেন সেখান থেকে কথা হয়েছে এবং ডরের জার্নিতে অংশগ্রহণ করেছে তো যাই হোক আজকে আমরা যাকে দিয়ে শুরু করছি মূল জার্নি আমরা শুরুতে চলুন তার কাছে যাই এবং সবার সাথে ইন্ট্রোডিউসের পর্বটাও শুরু হোক আমি সুমন আছি আপনাদের সাথে সো এবার এক এক করে আমি আপনাদের নাম জানতে চাই প্রথমে আমি যার ঘটনা শুনবো শুরুতে তার পরিচয়টা একটু জেনে নিই এরপরে আমরা পরবর্তীতে ঘটনা যখন শুনবো তাদের পরিচয়ও জেনে নিব আপনার নাম কি
আমি রিপন মিরপুর 11 থেকে আসছি
রিপন ভাই কি করেন
আমি পেশা একজন ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার
ট্যাক্সের অবশ্য অ্যাডভাইস হয়তো আজকে ফ্রিতে নিতে পারতাম কিন্তু মনে হয় না অ্যাডভাইস নিয়ে খুব একটা লাভ হবে কারণ সেটার জন্য খুব বেশি পরিমাণ ইনকাম করতে হয় তারপরে হচ্ছে ট্যাক্সের অ্যাডভাইজার এর দরকার তো যাই হোক তবে আপনার দরকার আমাদের প্রত্যেকের রয়েছে সেটা হচ্ছে যে আপনার কাছে চমৎকার কিছু ঘটনা আছে আমি ডট এম এর কাছে যতটুকু শুনেছি সো আমি খুবই ইন্টারেস্টেড ঘটনা শোনার জন্য সো আমি আর কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলে যেতে চাই ঘটনায় তবে ঘটনায় যাওয়ার আগে আরেকবার আরো একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে এখন থেকে তো সবাই জানেন যে ডর কিন্তু রাত 11টায় শুরু হচ্ছে আগে যেটা রাত 12টায় শুরু হতো সেটা রাত 11টায় শুরু হচ্ছে এবং আগে এতদিন যখন 12টায় প্রচার হতো অনেকেই আমাদেরকে বলতো যে 12টায় খুব লেট হয়ে যায় এবং খুব দেরি হয়ে যায় আমাদের এতক্ষণ জেগে থাকতে হয় আবার যখন আমরা কমিয়ে আনলাম সবার কথা বিবেচনা করে সবকিছু বিবেচনা করে এখন আবার অনেকে বলছে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আসলে আমরা কনফিউজ যে কোথায় যাওয়া যায়, বাট ঘটনা হচ্ছে সেটা রাত 11টা হোক 12টা হোক, ডরের আবেদন কিন্তু আমার ধারণা আপনাদের সবার কাছে সমানই থাকবে এবং ডরের প্রচেষ্টাও সবসময় একই থাকবে যে চমৎকার ঘটনা আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি আমরা, এবং অবশ্যই আপনাদের সাপোর্ট নিয়ে। সো এবার আমরা ঘটনায় যেতে চাই রিপন ভাই, প্রথমে কোন ঘটনাটা শেয়ার করবেন আপনি?
আমি প্রথম যে ঘটনা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি সুমন ভাই, সেটা হচ্ছে যে আমার ছোটবেলার একটা ঘটনা।
ওকে,
তো ছোটবেলার ঘটনা হচ্ছে এরকম, এই আমার বয়স তখন 8 থেকে 9 বছর, আমি ঘুমের মধ্যে ভয় পেতাম।
আচ্ছা,
তো এটা হঠাৎ করেই আরম্ভ হয় আমার সাথে। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টিং এ থাকতেন, সে সারা রাত্রই আমাকে কোলে নিয়ে রাখত, যেহেতু আমি ভয়ে চিৎকার করে উঠি, ঘুমায় যাই চিৎকার করে উঠে যেত। তো এটা নিয়ে আব্বা খুব বিব্রত, আমার মাও খুব বিব্রত, ডাক্তার দেখায় বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে ট্রাই করে, কিছুই কিছুই হচ্ছে না। দ্যাটস ওয়াই বাবা বললো যে, আম্মাকে বললো যে হুজুর দেখাও। আম্মা বললো আসলে ভালো হুজুরও পাচ্ছি না, আসলে ওর সমস্যাটা কি ধরতে পারতেছি না। তো এইভাবে চলতেছে আফটার 1 উইক, এক সপ্তাহ পরে মূল ঘটনাটা, সেটা হচ্ছে যে আমার মা, তখন সময় 11:30 রাত, তো ওই টাইমটা সে মশারি খাটাচ্ছে, মশারি খাটানোর যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে সে ফাইনালি সুতাটা বানবে, ঠিক ওই সময় হঠাৎ করে দেখলো কি জানি ঘরে ঢুকলো, আমার পিছন দিকে তাকায় দেখলো কুকুরের মতোই, কুকুর না আবার শিয়ালও না, অন্য ধরনের একটা সাইজ, দিস ইজ অ্যাবনর্মাল সাইজ, এবং ওই সাইজটা আমাদের সরাসরি খাটের ভিতর ঢুকে গেল, নিচে ঢুকে গেল এবং চলে গেল যে সাইডটায় আমি ঘুমাই ওই সাইডটা চলে গেল নিচ দিয়ে চলে। তো আমার আম্মা তো অবাক, কি ঢুকলো করে, আমার আম্মা ধরে নিল কুকুর, তো আমার আম্মা যেটা দিয়ে স্ট্যান্ডে মশারি টানাচ্ছে ওটা খুলে নিল, ওকে বের করে দিই, ও হাতে নেওয়ার পর আম্মা দেখলো ওটা ভয়ঙ্কর সাউন্ড করতে, খাটের নিচে আমার সাইডে গিয়ে সে ফোস 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 করে সাউন্ড করতেছে এবং সাউন্ডটা খুব হরিবল, আমার আম্মা পর্যন্ত ভয় পেয়ে গেছে যে এটা তো কুকুরের সাউন্ড না। তো আম্মা কি করলো, একটু নিচু হয়ে ওকে আঘাত করলো, খোঁচা দিল, খোঁচা দেওয়ার পর ওই করলো কি আম্মাকে অ্যাভয়েড করে দৌড় দিল,
ওনাকে ডিঙিয়ে
ডিঙিয়ে দৌড় দিল, দৌড় দেওয়ার সাথে সাথে আম্মা কি করলো ঘুরেই বাড়ি দিল, বাড়ি দেওয়ার পর সম্ভবত পিঠে ওর বাড়িটা লাগে, প্রথম বাড়িটা প্রচন্ড বাড়ির ছোট, কি বলে এটাকে
দিগবাজি
খেয়ে উঠানে পড়ে গেছে, আমাদের বাসাটা একটু উঠান ছিল তখন, একটু পুরান টাউন নবপুর ছিলাম আমরা তখন, সে উঠানে পড়ে যাওয়ার পর আমার আম্মা ওই পরন্ত অবস্থায় আরেকটা বাড়ি, ওখানে বাড়ি দেওয়ার পর একদম মোটামুটি ধরাশায়ী হয়ে গেল, ধরাশায়ী হয়ে ওই দৌড় দিল। হ্যাঁ, তখন আম্মা দেখলো যে জিনিসটা কুকুর না, ওই এক ধরনের ওই শেফার্ড কুকুর গুলো আছে না,
ঠিক ওই
জার্মান শেফার্ড কুকুরের সাইজ, এবং ওইটার মুখটা ছিল অনেক লম্বা এবং জিভ দিয়ে লালা পড়তেছিল। এখন আরেকটা মিস্টেরিয়াস হলো, সেটা হচ্ছে আমার আম্মা তাকায় দেখলো যে আমার যে দাদি 10 বছর আগে মারা গেছে, উনি একটা কূপ ছিল আমাদের, ওই কূপের পাশে দাঁড়ায় আছে, আম্মা অবাক হয়ে তার দিকে তাকায় আছে, তো সে বলল যে বৌমা তুই অনেক ভালো কাজ করছিস, ওই কিন্তু তোর ছেলেকে খেয়ে ফেলতো, শুধু তোর ছেলেকে খেত না, ওই ঢুকছিল পুরো সর্বনাশ করে ফেলার জন্য, আজকে তুই বেঁচে গেলি। তো এইটার পর আল্লাহর রহমতে আমি আর পরবর্তী রাতের থেকে আর ভয় পাই না।
তো আপনার দাদি তখন জাস্ট এটা বলার পর ওনাকে কি আর দেখা যায়নি বা কিছু?
না, আম্মাকে যখন বললো, আম্মা তখন বিষয়টা এরকম হয়েছে যে একটা হিস্ট্রি রোগী মতো হয়ে গেছে, সে আসলে কোন ডিসিশন নিতে পারছে না, কিছু যে মানে কি করবে, স্তব্ধ হয়ে গেছে, ওয়াচ করবে, এখানে ছেলের প্রতি তার একটা যে সে বলতেছে যে তোরে সর্বনাশ করবে, ছেলে মেরে ফেলতো, ওইটা সে চিন্তা করতে 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 সে যখন আবার তাকালো দেখলো আমার দাদি নাই, কিন্তু আমি আবার খাটের মধ্যে বসে আছি। হ্যাঁ, ঢুকে আমার আম্মা আমাকে জড়ায় ধরলো, জড়ায় ধরার পর পরে আমার আব্বা আবার সরকারি কর্মকর্তা ছিল, তো তখন ঢাকা ছিলেন না, তো ঢাকার বাইরে আসার পর আমার ঘটনাটা শেয়ার করলো, শেয়ার করার পর আব্বা বললো যে যা করছো ভালো করছো, তারপর আর আমি ভয় পাইনি, এবং আমি বড় হওয়ার পর আমার আম্মা বললো তোর সাথে এই ঘটনা ঘটছিল ছোটবেলা, তুমি কিন্তু খুব সাবধান থাকো, এটা হচ্ছে।
ওকে, আর আপনার দাদি তো মারা গিয়েছে প্রায় 10 বছর আগে,
আমার এই ঘটনার 10 বছর আগে আমার দাদি মারা গেছে।
ওকে ওকে, সো এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা,
প্রথম ঘটনা,
এবং যেটা আসলে আপনি মানে বলতে গেলে বলা যায় আপনি হয়তো ভিকটিম হতে পারতেন, কিন্তু টোটাল এক্সপিরিয়েন্সটা ছিল আপনার মায়ের,
আমার মায়ের।
ওকে, আপনি একটা জিনিস মনে হয় আমি কি মিস করে গেছি না আপনি মিস করে গেছেন আমি বুঝতে পারছি না, আমি যেটা ডট টিমের কাছে ঘটনা শুনেছিলাম আপনি মনে হয় ঘুমের মধ্যে কোনো কিছু দেখতেন।
জি জি জি,
ওটা কি ছিল?
ঘুমের মধ্যে আমি যে জিনিসটা দেখতাম সেটা হচ্ছে আমি ঘুমালি ওই একটা বয়স্ক গাড়িওয়ালা ভদ্রলোক, তার গাড়িগুলো সাদা এবং তার আলখেলাটা টোটাল সাদা, সে একটা লাঠি নিয়ে আমার ঘরের কোনায় দাঁড়ায় থাকত।
এটা আপনি ওই 8-9 বছর?
হ্যাঁ, আমি সবসময় দেখতাম ওই 8-9 বছর, যখনই দেখতাম তখনই চিৎকার করে ঘুম থেকে যাব। এখন আমার চোখে ভাসে উনাকে কিভাবে দেখছি। আমি যদি ভালো আর্ট করতে জানতাম আমি মানে আর্ট করে দেখাই দিতাম উনাকে।
মানে এতই আপনার চেহারাটা মনের
মধ্যে গেঁথে গেছে।
আচ্ছা আচ্ছা, এবং ওই কুকুরটা তাড়ানোর ঘটনার পর থেকে, মানে কুকুর রূপী জিনিসটা দাঁড়ানোর পর থেকে আপনি আর ওনাকে দেখতে পারেন
না? আমি দেখিও না এবং আমি ঘুমের মধ্যে চিৎকারও দিই।
যদিও ঘুমের মধ্যে চিৎকার করার অনেক কারণ থাকতে পারে, অনেক রিজন আছে, অনেকে আবার ধরে নিন না যে অনেকে হয়তো আবার ধরে নিতে পারে যে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা মানেই হরর কিছু, প্যারানরমাল কিছু। ইটস নট লাইক দ্যাট, এটার অনেক সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। এবং বিশেষ করে আমরা যদি জরিপ চালানো হয় দেখা যাবে শতকরা 50% এই 8-9 বছর ছেলে মেয়েদের মনে হয় এই ধরনের সমস্যা। ইনফ্যাক্ট আমার মায়ের কাছ থেকে আমি যেটা শুনেছি, আমিও নাকি মানে ক্লাস 7-8 পর্যন্ত আমার মাঝে এই ধরনের
দেখা দিত।
সবকিছুই যে প্যারানরমাল বিষয়ের সাথে রিলেটেড এটা ভাবার কিছু কারণ নেই। তো যাই হোক, এটা ছিল প্রথম ঘটনা। আমরা সময় নষ্ট না করে আমরা যখন একবার ঘটনায় ঢুকে যাই আসলে ঘটনা শুনতেই ভালো লাগে।
আচ্ছা আচ্ছা,
তো আমরা পরের ঘটনায়।
আচ্ছা শোন ভাই, মাঝখানে আমি একটা কথা বলবো, আমার মা বোধহয় শুনবে, যদি শুনে আমার মা খুব খুশি হবে। কারণ আমার মা ছোটবেলা থেকে গল্পটা করে আসতেছে, যেখানেই যাচ্ছে কোন ভয়ের ঘটনা যদি কাউকে বলতে বলে আমার মা
প্রথম লাইফে এটা একটা সিগনিফিকেন্ট।
হ্যাঁ, তো আমার মাকেও আমি ধন্যবাদ জানাই যে আমার মা যে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে।
শিওর, মানে শুধু আপনি না, পুরো ডর টিম এবং ডরের লিসনার যারা আছে তাদের পক্ষ থেকে আন্টিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এক্সপিরিয়েন্সটা ওনারই, সো আপনার মাধ্যমে ওনার এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে পেরেছি। সো অনেক ধন্যবাদ যে আপনি খুব সাহসিকতার সাথে এটা মোকাবিলা করেছেন এবং আপনি সেটা বর্ণনাও করেছেন আপনার ছেলের সাথে, যেটা আমরা শুনতে পেরেছি। সো আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো রিপন ভাই, আমরা পরবর্তী ঘটনায় চলে যেতে চাই এবার।
আমার সেকেন্ড ঘটনা হচ্ছে আমার বাবার ঘটনার, যখন আমার বাবা মারা যায়। এখানে আমার আম্মা উপস্থিত ছিল এই ঘটনা, আমার আম্মা ইনক্লুডিং, আম্মা ছিল, আমার বড় ভাই ছিল, আমার মেজো ভাই ছিল, আমার খালা ছিল। তো ঘটনা হচ্ছে আমার বাবা মাগরিবের সময় মারা যায়। আমরা তাকে গোসল টোসল করাই, আমরা ডিসিশন নিয়ে দেশে নিয়ে মাটি দিই, আমরা ওই চিন্তা করি ডিসিশন নিয়ে গাড়ির ব্যবস্থা করি, সাথে কে কে যাবে। তো অবভিয়াসলি আমরা তিন ভাই, আমার বোন এলিফেন্ট রোড থাকে, আমার বোন যেতে পারবে না। তো আমার বোন বললো যে তোমরা যাও, হ্যাঁ আব্বাকে মাটি দিয়ে আসো, আমি 4 দিনের দিন যাব। আমরা তিন ভাই, আমার আম্মা, আমার মেজু খালা, এই 5 জন আমরা রওনা দিলাম লাশ নিয়ে। গ্রামের বাড়ি আর সোজা চলে গেল হচ্ছে মাওয়া রোড। তো আমরা ওই রোডে আসি, তখন আমরা নিমতলা ব্রিজ পার হয়ে গাড়িটা জাস্ট অ্যাঙ্গেল হয়ে ঢুকবে, তখনই একটা ছেলে, তার বয়স হবে 17 কি 18 সর্বোচ্চ, ছেলেটা আমাদের ড্রাইভার কি জানি বলতেছে,
মানে গাড়ি থামিয়ে
না, সে সিগন্যাল দিচ্ছে।
আচ্ছা আচ্ছা,
আর ড্রাইভার গাড়ি থামাই ফেলছে। তো ড্রাইভার কি জানি বলতেছে, তো আমাদের কৌতূহল আমরা কি, তো ড্রাইভার বলতেছে 100 টাকা লাগবে। আমি বললো ড্রাইভার সাহেব কিসের 100 টাকা? তো বললো যে এ উঠতে চাচ্ছে। সে কোথায় যাবে? বললো যে টঙ্গিবাড়ি বাজারে যাবো। তো টঙ্গিবাড়ি বাজারে যাবেন এত রাতে? বললো যে ভাই আমি খুব বিপদে পড়ছি, আমি রংপুর থেকে আসছি, আমি একটু যাবো। তো ড্রাইভার বললো 100 টাকা, তার পাশের সিটটা খালি, সে ওখানে বসাবে। এখানে একটা জিনিস আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু লাশটা নিয়ে গেছি বড় বাসে, 52 সিটের বাসে আমরা গাড়িটা নিয়ে গেছি, কারণ আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না, আব্বার লাশ তো নরম হয়ে গেছে। হ্যাঁ, এখন সিটের তো অভাব নেই, 52 সিটের না, লাস্ট আমরা 2 সিটের মাঝামাঝি যে জায়গাটা সেখানে রাখছি, আর আমার আম্মা ওই সিটে বসে জানলার পাশে, আম্মার খালা একসাথে বসে কান্নাকাটি করতেছে, আমি বসি সামনে, আমার বড় ভাই আমার পিছনে, আমার মেজু ভাই একদম লাস্টার পাশে।
আচ্ছা,
হ্যাঁ লাস্টার মাঝামাঝি রাখা, যেখানে আমরা হেঁটে বাদ দিয়ে বেরোই। তো ওই ছেলেটা এত বড় বাস দিকে মনে করছে এখানে সিট পাওয়া যাবে। এখন আমি কিন্তু শিওর না সে জানে কিনা এখানে লাশ আছে। তো আমরা বললাম না লাশের গাড়িতে লিফ্ট দেওয়া যাবে না।
আচ্ছা,
আমার বড় ভাই বললো না দেওয়া যাবে না। তো আমি বললাম যে মেজু ভাইকে জিজ্ঞেস, আমাদের ফ্যামিলিতে আমার কর্তা ব্যক্তি হচ্ছে আমার মেজু ভাই, মেজু ভাইয়ের কথা বসো। মেজু ভাইয়ের বললাম ভাইয়া ছেলেটা বিপদে পড়ছে উঠে নেন। ভাইয়া বললো যে অল্প বেশি ছেলে, সে তো আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা 5 জন আছি, সে যদি আমরা লাশ নিয়ে যাচ্ছি একটা ভালো কাজ যদি হয় হোক। আমরা বললাম ওঠেন। তো সে উঠে, উঠে সে কোথায় বসলো, ওই বাসের ইঞ্জিনের যে ইট আছে না, জায়গা আছে না বসে, অনেক সময় সিট না হলে ওখানে সে বসলো প্রথম। আপনাকে আরেকটা জিনিস বলি, ওইটা শীতের রাত্র ছিল, এই শীতের রাত্রে সে মাত্র একটা সিঙ্গেল গেঞ্জি পরা আর একটা গামছা কাঁধে, আর লুঙ্গি পরা, লুঙ্গিটা উঠানো। সে ড্রাইভারের সামনে বসারবো, সে বারবার লাশের দিকে তাকাচ্ছে। আমি বসে আছি, আমি তাকে দেখতেছি। এখন আমাদের আসলে আব্বার মৃত্যু তো, মন ভালো নেই, আমাদের কোনো কাজও নেই, একজন আরেকজনের তাকানো ছাড়া কিন্তু আসলে কোনো কাজও নেই। এখন উনাকে আমরা অবজার্ভ, উনি খুশখুশ করতেছে ওখানে বসে। ড্রাইভার বলে বসে থাকেন, ধরেন কেন, বসে রয়েছে। একটু পর উঠলো, উঠে সে আমার সামনে চলে আসলো, আমি সবার সামনে, আমার সামনে এসে বলতেছে ভাই আমি এই সিটটাতে বসি। বসেন, সে যে সিটটাতে বললো সেটা থেকে লাশ হচ্ছে পাঁচ হাত দূরে, পাঁচ হাত কি তিন হাত দূরে, কিন্তু লাশের পাশে কিন্তু আমার মেজু ভাই বসা, স্টিল বসা। তখন বসলো, বসার পর সে এভাবে তাকায় আমার আম্মাকে দেখে, আবার এভাবে ই হয়ে কার্ভ হয়ে সে ইটা দেখে, কফিনটা দেখে। আমরা কোনো কথা বলি না, ওনাকে অবজার্ভ করি। আর আমাদের খারাপ লাগতেছে, আমার আম্মা শব্দ করে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে ওনাকে দেখলাম উনি পিছনের চেয়ারে যেতে চাচ্ছে। এখন সে পিছনের চেয়ারে চলেও গেল, এই কাজটা করলো সে সবার অলক্ষ্যে করলো, মানে আমরা কেউ টের যাতে না পাই এভাবে গেল। তখন আমার কিন্তু সন্দেহ হলো, আমি বললাম আপনি ওদিকে যাচ্ছেন? আমার দুই ভাই আমার দিকে তাকালো, কি আমি বললাম উনি যেতে যেতে ভিতরের দিকে যাচ্ছে, ভিতরে তো মহিলা বসছে, আপনি ওদিকে যাচ্ছেন? বলে যে না ভাই ওখানে আরাম লাগতেছে নাকি। বললাম ঠিক আছে বসেন। তো তার অ্যাবনর্মালিটি এটা ভাল লাগতেছে, আর ভিতরে একটা গুমুট পরিবেশ, সে ঢুকার পর থেকে একটা গুমুট পরিবেশ, এতক্ষণ পরিবেশটা ছিল শোকার্ত, এখন পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, গুমুট একটা পরিবেশ। আমার বাবা খুব নামাজি ব্যক্তি ছিল, উনি মারা যাওয়ার পর আমাদের কোনো ভয় লাগে নাই, কিন্তু উনি উঠার পর আমাদের ভিতরে ভয় ঢুকে গেল। এবং আমি আপনাকে বুঝাইতে পারবো না যে পরিবেশটা কিরকম ছিল, ওই যে একটা কিছু ঢুকে গেলে একটা পরিবেশটা অন্যরকম হচ্ছে না, সে ঢুকার পর এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন সে ওই গামছার এভাবে, গামছার নিচে হাত এভাবে রাখে আর গামছাটা কাঁধে ফেলায় রাখে। তো আমি বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, সামনে ওই ইঞ্জিনের সিটে গিয়ে বসেন। বলে যে না ভাই আমি এখানেই বসি। আমি বললাম না আপনি এখানে বসতে পারবেন না, এখানে লাশ আছে তো বসতে দেবো না, আমি অপরিচিত লোক বসতে দেবো না। তো উনি বলল যে থাকলে সমস্যা কি? আমি বললাম না, আপনার সাথে আমার একটু বার্গেনিং হলো। বার্গেনিং হওয়ার পর রাগি চোখে আমার দিকে তাকায়, তাকানোর পর আমার ভাই আবার পাটা সরাই দিল, সরাই দিয়ে বললো যান এটি গিয়ে বসেন, ওইখানে যান ইঞ্জিনের সিটে যান, লাশের ওখানে বসতে দেবো না। তো উনি ওখানে গিয়ে বসলো, বসার পর ওখানে কি করছে, ওখান থেকে উনি আমার দিকেই তাকায়, আমার দিকে এভাবে তাকায় আছে। কোনো মানুষ থেকে কোনো কিছু কেড়ে নিলে মানুষ যেমন একটু বিরক্ত হয় না, তার স্পষ্ট তার চোখে বিরক্ত। হ্যাঁ, ওখানে বসার পর এবার সে বলতেছে আমাকে নামায় দেন,
মানে তার গন্তব্যে যাওয়ার আগে।
হ্যাঁ, তো আমি বললাম যে কোথায় নামবে? বেতকা ব্রিজে নামবো। এখন সে বলতেছে বেতকা ব্রিজে নামবো, বেতকা ব্রিজ থেকে আপনাকে হেঁটে 10 মিনিট লাগবে টঙ্গিবাড়ি বাজারে যেতে। এবং টঙ্গিবাড়ি বাজারটা যেতে হবে পুরো জঙ্গলের ভিতর দিয়ে, দুই সাইডে বড় বড় গাছ, এনজিওর একটা অফিস আছে, এছাড়া আশেপাশে কোনো বাড়ি নেই, মানে সুস্থ লোক ওখানে নামবে। তো আমি বললাম যে ওখানে নেমে আপনি কি করবেন? আমি টঙ্গিবাড়ি বাজারে যাবো। আমি আপনি তাহলে টঙ্গিবাড়ি বাজারের দিকে গিয়ে নামেন,
গাড়ি তো ওখানে,
গাড়ি ওদিকেই যাচ্ছে। কয় না আমি এখানে নামবো।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হল। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবারে ডরটি ধারণ করা হয়েছে কাশীপুরের কোন একটি হন্টের জায়গায়। আজকের অতিথি রিপন ও মনিরুজ্জামান। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কিছু জানার থাকে, যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমেও। ফোন অ্যাড্রেসটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, মেইল করে স্টোরি জানাতে চান কিংবা আমার সঙ্গে কথা বলে অনুষ্ঠানে আসতে চান, তারা আমার ওয়েবসাইটে আসতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com। 4 মিনিট পর আমি এবং আমার টিম সাথে করে আবার দিচ্ছি
ডর 89.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
You're listening to ABC Radio. ABC FM 89.2. We play the coolest music.
Haunted by Brown Mr. Mango Candy.
করেছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। সাউন্ডে রয়েছে লোপান, অন দ্য স্পট থেকে সুমন এবং লোপান দুজনই আজকে যাদের জীবনে ঘটে যাওয়া অযৌক্তিক অবৈজ্ঞানিক কিন্তু দুর্ধর্ষ সব ভয়ের গল্প আপনারা শুনছেন। তারা হল রিপন ও মনিরুজ্জামান। প্রিয় শ্রোতা, আমরা সবসময় যে কথাটা বলি, এই ঘটনাগুলোকে আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই অনুষ্ঠানে সবসময় যেটা বলেছি, ভয়ের অস্তিত্ব আছে। ভয় পেতে আমরা সামহাও ভালোবাসি, অথবা ভয় প্রত্যেকের জীবনে কম বেশি এসেছে, যুক্তি কিংবা অযৌক্তিক যেটাই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে একটা ভয় মানুষের জীবনে সর্বত্র বিরাজমান। আমরা সেই ভয়কে ধারণ করবার চেষ্টা করেছি, ভয়কে খোঁজার চেষ্টা করেছি, ভয়ের স্বাদ নেবার চেষ্টা করেছি। কথা না বাড়িয়ে আমি আরজে কিবরিয়া আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি গল্পের ঠিক সেই জায়গায় যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
আমি বললাম যে ওখানে নেমে আপনি কি করবেন? আমি টঙ্গিবাড়ি বাজারে যাবো। আপনি তাহলে টঙ্গিবাড়ি বাজারের দিকে গিয়ে নামেন,
গাড়ি তো ওখানে,
গাড়ি ওদিকেই যাচ্ছে। কয় না আমি এখানে নামবো। ড্রাইভার আমার বললো কথা বলার দরকার নেই, উনাকে এখানে নামাই দিই। গাড়িটা থামানোর পর ওই নামলো, নামে কি করলো ঝুপ দিয়ে সোজা ঢুকে গেল,
মানে ঝোপের
ঝোপের ভিতর ঢুকে গেল। তো আমার মেজু ভাই বললো যে ব্যাপারটা বুঝলাম না, ছেলেটা এরকম করলো কেন? আমি কই ভাই এটা ছেলে না, কিছু একটা উঠছিল। তো যথারীতি আমরা লাশটা নিয়ে গেলাম, আমার বাবার লাশটা নিয়ে যখন আমরা নামাইলাম, নামানোর পর সবাই ধরাধরি করে বাড়ির ভিতর নিয়ে যাচ্ছে। ওখানে আমি আঘাতটা পেলাম, সম্ভবত উনি আমার উপর বিরক্ত ছিল, ওই কারণে উনি আমার ক্ষতিটা করল। আঘাত বলতে আমি আমার বাবার লাশটা প্রথমে যে জায়গাটা ধরছি সামনে, আমি স্লিপ কাটলাম। ওই আপনাকে আগেই বলছি, দিনটা ছিল শীতের দিন, ঘাসের উপর শিশির ছিল, ওখানে আমার পাঁকড় স্লিপ করে। কিন্তু আমি আমার বাবার লাশটা পড়তে দিইনি, আমি নিজে পড়ে গেছি, কিন্তু এইটা আমি উঠায় রাখছি। এই জায়গাটা গিয়ে পড়ে হচ্ছে ক্ষেতের আইল আছে না, আইলের মধ্যে, এবং আমি এখনো ব্যথা করে। তখন আমি বুঝলাম সে ওই কাজটা করতে না পেরে আমাকে ব্যথাটা দিয়ে
ওকে যে ছেলেটা
যে ছেলেটাকে
পাঠিয়েছেন। মানে আমি লাশের ঘটনা অনেক শুনেছি, অনেক ধরনের ঘটনা পেয়েছি, এরকম ঘটনা আমি কমই পেয়েছি। এবং নেচারালি আমি আজকেই প্রথম এমন একটা ঘটনা পেলাম যেটা লাশ নিয়ে যাওয়া ছিল একটা বাসে করে, এবং সেটাতে অদ্ভুত একটা স্ট্রেঞ্জার মানুষকে লিফট দিতে গিয়ে কি ধরনের পরিস্থিতি হয়েছিল। মানে অনেক এলিমেন্ট আছে যে যাকে আপনারা লিফট দিয়েছেন তাকে অ্যাবনর্মাল ভাবার যথেষ্ট এলিমেন্ট আছে। প্রথম কথা হচ্ছে লাশের গাড়ি শুনলে অনেকেই এমনিতেই লিফট নিতে চাইবে না, অনেক বিপদে পড়লে আর যদিও লিফট নেয়, যেহেতু বাস দ্যাট মিন্স অনেক বড় জায়গা, সবসময় চেষ্টা করবে লাশটা থেকে দূরে
দূরে
বসাতে। যদি ছোট অ্যাম্বুলেন্স হতো সেক্ষেত্রে হয়তো জায়গার সংকুলনের জন্য
চাপাচাপি করে বসতে হতো,
কিন্তু উল্টা দেখছে যে সে কাছে যেতে
চাচ্ছে।
সো এটা একটা অ্যাবনর্মাল জিনিস। এবং আপনি যেটা শেষ পর্যন্ত বললেন যে এমন একটা জায়গায় নেমেছে যেটাতে সাধারণ মানুষ রাতের বেলা নামার প্রশ্নই ওঠে না,
obviously not,
এবং সে জঙ্গলের দিকে হাঁটা ধরেছে যেটার কোন রাস্তা নাই, কিছু
নেই।
আই থিঙ্ক মানে এটা অন্য কিছু ছিল, বিলিভ করার জন্য যথেষ্ট এলিমেন্ট এখানে আছে। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, মানে আমি জানি না কেমন লেগেছে আমার লিসনারদের কাছে। ডেফিনেটলি আপনারা যেই মুহূর্তে যেই শোকের মধ্যে ছিলেন তার মধ্য থেকে, অনেকে হয় না যে শোকের মধ্যে থেকে আসলে আশপাশে কি ঘটছে এটা খুব একটা নোটিস করে না, তখন তার আসলে চিন্তা ভাবনা অন্যদিকে থাকে। সেই সুযোগে এখানে অন্য কিছু একটা ঘটতেও
পারে।
আসলে মানে লাশের গাড়ির ক্ষেত্রে আমার মনে হয় যে যার একটু সতর্ক থাকাই প্রয়োজন। তো যাই হোক, এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা। সো আমি জানি যে আরো ঘটনা আছে, সো এবার আমরা পরবর্তী ঘটনার দিকে চলে যেতে চাই, অর্থাৎ পরবর্তী ঘটনাটা শুনতে চাই।
আচ্ছা, এখন আমি শেয়ার করতে চাচ্ছি আমার তিন নম্বর ঘটনাটা। এটা হচ্ছে এই রমজানে,
গত রমজানটা।
হ্যাঁ, এটাতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে ওখানে আমাদের নিজস্ব বাড়ি আছে।
কোথায়?
ওইটা টঙ্গিবাড়িতে আমাদের নিজস্ব বাড়ি।
হ্যাঁ,
ওখানে কেউ থাকে না, আমরা ছাড়া কেউই থাকে না। ওই আমরা গেলে আমরা সিঙ্গেল থাকি, কেয়ারটেকার থাকে, কেয়ারটেকার আমাদের ওই বিছনা টিসনা করে দেয়, আমরা ঘুমাই। আমার অভ্যাস হচ্ছে আমি বাইক নিয়ে দেশে যাই সবসময়, তো বাইক চালাই গ্রামে গিয়ে। ওই রাতে ওই যে বাইক চালাইতে খুব ভাল লাগে, হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা থাকে।
আমিও যেটা গ্রামে গেলে আমি প্রায় করে থাকি।
আমি যেদিন ঘটনা সেটা আমি সরাসরি ঘটনায় চলে যাই, সেটা হচ্ছে আমি বাইক নিয়ে একটা বাজার আছে সেই বাজারে যাই। সেই বাজারটার নাম হচ্ছে আরিয়েল বাজার। ওই বাজারটা একটা প্রসিদ্ধ হচ্ছে বিক্রমপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ওই বাজারের দই। হ্যাঁ, খাইলে আপনি বুঝবেন যে আসলে খুব চমৎকার দই। হ্যাঁ, তো আমি ওই দই খাওয়ার লোভে ওই বাজারে যাই। তো দই খাওয়ার লোভে বাজারে যাওয়ার পর দইও যথারীতি খাই, মিষ্টি খাই, তো মিষ্টি খাওয়ার পর মিষ্টির দোকানদার আমার সাথে একটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে, ভাই আপনি তো দই খেতে আসেন, এখানে একটা জিনিস জানেন কিনা? বললাম না। বলে এখানে 100 বছরের পুরনো একটা গাছ আছে যেটা সরকারি সম্পত্তি হয়ে গেছে এখন, জায়গাটা কিন্তু হন্টেড প্লেস। আমি বললাম যে হন্টেড প্লেস, হন্টেড প্লেসটার ব্যাপারে আমার একটু কৌতূহল কাজ করে যে আসলে গিয়ে দেখি জিনিসটা কি। তো আমি বিশ্বলাকে বললাম এখান থেকে যেতে কতক্ষণ লাগবে, বাইকে টান দিলে সর্বোচ্চ 10 মিনিট। তো আমি 10 মিনিটের মধ্যে, আমার সাথে আমার মামাতো ভাই ছিল, আমি বললাম তবু যাবি? তবু বললো চলেন। তো গেলাম, তো গিয়ে দেখলাম আসলেই হন্টেড প্লেস। জায়গাটা একটু নিচু, গাছটার শিকড় চারদিকে বিস্তীর্ণ এবং গাছটার ডান সাইডে একটা বনের মতো ছোট বন, পাশ সাইডে একটা ঘর আছে, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, ওখানে আশেপাশে কেউ নেই। আমি যাওয়ার পর আমার ভিতরে একটা অস্তিত্ব আছে, হ্যাঁ, যেটা মানুষকে জানান দেয়, সেটা জানান দিল যে জায়গাটা ভালো না।
বুঝিনি আমি কথাটা, অস্তিত্ব আছে,
অস্তিত্ব বলতে
যাওয়ার পর কোনো কিছু ফিল করছে?
ফিল করছি, হ্যাঁ।
আচ্ছা,
আমি ফিল করছি যে জায়গাটা ভালো। এখন আমি তবুকে বললাম তবু চলো, ও বলে চলে যাবেন? আমি বলছিলাম না জায়গাটা ভালো না। আমি বললাম যে আসলে আমি কমফোর্টেবল ফিল করছি না। তো বলেছে ঠিক আছে বাইকটা ঘুরান। এবং সবচেয়ে আরেকটা ঘটনা হচ্ছে, বাইকটা আমি ঘুরাইতে পারতেছি, এমনি ছোট প্লেস, হ্যাঁ, আমার বাইকটা হচ্ছে পালসার, গাড়িগুলো একটু ভারী থাকে, হ্যাঁ, ওই গাড়িটা ঘুরাইতে পারতেছি না। আমি টুপুকে বললাম তুমি একটু পিছন দিকে টান দাও, আমি বাইকটাকে ঘুরাই। কই কেন? আমি বললাম আমার কিরকম লাগতেছে, উঠে আমি টান দিলাম। পর গাড়ি তখন কত, 20-25, ওখানে রাস্তাটা ভালো না, ওই রকম স্পিডে হঠাৎ করে টুপু চিৎকার দিয়ে উঠলো। এবং কি হলো, ওই আমার পিঠে কে জানি ইট মারছে, এবং বেশ বেশ বড় ব্যথা হয়েছে প্রচন্ড, হ্যাঁ, এবং ওই তো একটু হেলদি খুব লাগছে। তো বললো যে থামান থামান গাড়ি থামান। আমি কেন? কে জানি ইট মারছে। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আশেপাশে কোনো ইটা মারার মতো কেউ নেই, আশেপাশে ইট ছোড়ার মতো কোনো ব্যক্তি আশেপাশে নেই, একদম সুনসান নীরবতা, এক্সট্রিমলি নীরবতা, শুধু নীরবতা না। তো আমি বললাম যে তবু তুমি ওঠো, আমি গাড়ি টান দে, আমি বুঝছি ঘটনা। তখন আমার মনে হলো জিনিসটা আমার পিছনে চলে আসো। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর যে জিনিসটা আমার ফিলিংস হলো, আমি ভয় পাওয়া আরম্ভ করলাম, যেটা আমার ছিল না আগে। আমি শুয়ে শুয়ে থাকলাম, শোয়ার পর আমার মনে হলো আমার ঘরে কে জানি পাইচারি করতে, সেটা হচ্ছে আমি ঘুম ভেঙে ভেঙে মনে হইতো কে জানি আমার ঘরে হাঁটে, এই কোনাতে সেই কোনা যায়, এই কোনা যায়। যখন আমার ঘুম ভেঙে তাকাই মনে হয় জিন্সের প্যান্টটা ওই কোনা সে ছিল, কিন্তু যখন আমি লাইট জ্বালাই দেখি তখন দেখি জিন্সের প্যান্টটা ওখানে। তখন আমি ভাবলাম যে হালকা ভাবে নিলাম যে জিন্সের প্যান্টটাই গিয়ে আমি দেখতেছি। পরের দিন সকাল হলো, আমি ভুলে গেলাম বিষয়টা। ঠিক ইফতারের আগে বিকেল বেলা আমার মামাতো ভাই আসলো, আয়সা বললো যে বাইক নিয়ে চলো পুপুর বাড়িতে, ওর পুপু আমার খালা, ছোট খালা। আমি বললাম যে চলো যাই, জায়গাটা ভালো না, আরেকজন নিয়ে যাই, বাদশাকে নিয়ে নেয় নাহলে আনোয়ারকে নিয়ে নেয়। বাদশা বলে একটা ছেলে ছিল, ওকে নিয়ে 3 জন মিলিয়ে আমরা রওনা দিই। আমরা যখন টঙ্গিবাড়ি বাজার, আপনি নাম শুনতে পারেন সুমন ভাই, খুব বিখ্যাত বাজার,
আমরা গিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা, তো টঙ্গিবাড়ি বাজারে পাস করে সোনি সিনেমা হল আছে, হ্যাঁ, কোল্ড স্টোরেজ আছে, ওই রাস্তাটা প্রচুর কোল্ড স্টোরেজ পরে। তো কোল্ড স্টোরেজ যখন পাস করতেছি তখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো আমরা 3 জনই রোজা। আমরা এখন চিন্তা করলাম যে কি করা যায়। তো বলে সামনে একটা বাজার আছে কালী বাজার, ওই বাজারে কি ইফতার করবেন? বাজারটা এরকম যে আমার খালার বাড়ি হচ্ছে সোজা, কিন্তু ওই বাজারটা যেতে হলে আমাকে একটু ডান সাইডের রোডটা ধরতে হবে। আমি মনে মনে চিন্তা করলাম ডান সাইডের রোডটা ধরে বাজারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর খালার বাড়িতে যাই। তো আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে জিলাপি খেলাম। খাওয়ার পর তখন কিন্তু আমার ভয়ের কোনো রেশই নেই আমাদের মধ্যে, আমরা ভয়ের কোনো আলাপও করতেছি না। এবং ওখানে একটা চমৎকার চায়ের দোকান, ওই চায়ের দোকানে চা খেলাম, খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। যথারীতি খালার বাড়িতে আসলাম, খালা বললো ইফতারের সময় তোমরা আসলা না, ইফতারের পর আসলা। আমি বললাম চলে যাবো, রাত্র হয়ে যাচ্ছে, খালা মা আপনাদের এলাকাটাও ভালো লাগতেছে না। ওখানে শুনবে আপনাকে একটা জিনিস বলে রাখি, কালীবাজার যেতে আশেপাশে কোনো বাড়ি নেই, দুই সেটে গাছ, খালি জমি আর জমি, আর দুইটা কবরস্থান, একটা হচ্ছে ছোট কবরস্থান, একটা হচ্ছে বড় কবরস্থান। ছোট কবরস্থান ইজ ভেরি হন্টেড, ওখানে ডাকাতরা লুকিয়ে থাকতো এক সময়, ওখান থেকে এসে মানুষ মারত, রাস্তায় যা পেতো নিয়ে যেত, সুইসাইড প্লেস, একদম কমফোর্টেবল সুইসাইড প্লেস ছিল এক সময় এটা। ওখানে একটা রাজার বাড়ি আছে, অনেক পুরাতন রাজার বাড়ি আছে, হ্যাঁ, এখানে কথিত আছে সে রাজার বাড়ি দুই একজন এখানে সুইসাইড করছে। আপনি গেলেই বুঝতে পারবেন যে জায়গাটা, আশেপাশে কোনো বাড়ি। তো ওই জায়গাটা আমি পাশ হলাম ভয় ভয়ে, আমি বাদশাকে বারবার বললাম কিরে ওর সমস্যা আছে? বাদশা বললো জায়গা ভালো না, আপনি টান দেন। তো যথারীতি খালার বাড়িতে গেলাম, গিয়ে যখন আমি ব্যাক করব সমস্যাটা তখনই শুরু হয়, আরম্ভ হয় আমার সাথে। আমি খালার বাড়ির পরে একটা কালভার্ট, কালভার্টের ডান সাইডে হচ্ছে মসজিদ, মসজিদের পরে হচ্ছে কবরস্থান, বাঁ সাইডে কবরস্থান, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমি কালভার্টটা পার হয়ে যখন কোনটা তো এভাবে উঠে এভাবে ঢালুদা নামে, ঢালুদা নামার সময় একটা মহিলা হঠাৎ করে আমার চোখে পড়ে, একদম বিস্তীর্ণ রাস্তা, কোনো লোকজন নেই, শুধু মহিলা হাঁটতেছে। কিন্তু আমি যে জিনিসটা নোটিস করলাম সেটা হচ্ছে ওনার স্টেপটা অ্যাবনর্মাল স্টেপ, উনি লাফায় লাফায় হাঁটতেছে,
ওকে, নরমাল স্বাভাবিক মানুষের
মতো হাঁটতেছে না? হ্যাঁ, সে লাফায় হাঁটতেছে। প্রথম পাটা দেওয়ার পর সে পিছনের পাটা দিয়ে লাফ দিচ্ছে। উনি শাড়ি পরা, এভাবে লাফ দিলে কিন্তু পড়ে যাওয়ার কথা, কিন্তু উনি পড়ছে না। উনি প্রথম পাটা ফেলে পরের পাটা নিয়ে লাফ দিচ্ছে। ওইটা দেখার সাথে সাথে আমার ফিলিংসটা হলো এরকম যে আমার সারা শরীরে ভয়ের একটা কি বলে এটাকে,
ভয়ের শিহরণ
তৈরি হয়ে পুরো আমার নার্ভাস সিস্টেমটাকে ই করে ফেললো। হুন্ডা যে কন্ট্রোলে রাখার যে একটা ই থাকে মানুষের,
বুঝতে পেরেছি। আপনার মানে কাজ করছিল না, বডির মানে নিয়ন্ত্রণ ছিল
না, নিয়ন্ত্রণ ছিল না আমার। হ্যাঁ, তো আমার হুন্ডা তখন গতি ছিল 40 মতো গতি, আমি নামাই নিয়ে আসলাম 20-তে গতি। যখন নামাই নিয়ে আসলাম তখন আমি ঠিক পিছন দিকে তাকায় টপুকে বললাম, আমি যা দেখতেছি তুই কি তা দেখছিস? তো বললো আমি দেখছি, টান দেন জোরে। যখন তপু বললো আমি দেখছি, তখনই মহিলাটা পিছন দিকে তাকায়। আমার মনে হলো যে আমাদের কথাটা সে শুনছে, কিন্তু আমাদের থেকে তার দূরত্ব কিন্তু প্রায় 12-15 ফট দূরে। হ্যাঁ, এখন উনি যখন ঘুরে তাকালো তখন আমি ভয়টা বেশি পেলাম। উনার হাতে একটা তসবির মতো মালা, আর ঘুরে তাকাইলো বলে গ্রামের বাড়িতে সংসাজে না, ঠিক ওভাবে সে সাজছে। ওভাবে ঘুরে আমার দিয়ে একটা ভয়ানক হাসি দিল। আমি সোহন ভাই আপনার সাথে কি বলবো, এখন কমফোর্টেবল লাগতেছে না বলতে। একদম সাথে সাথে আমি টান দিয়ে অ্যাক্সিডেন্ট করলাম।
আচ্ছা, ওখানে
ওখানেই আমি অ্যাক্সিডেন্ট করলাম। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওখানে অ্যাক্সিডেন্ট করার মতো কোনো আলামতি বিদ্যমান ছিল না। আশেপাশে কোন রোড ই ছিল না, রাস্তা ছিল পিচ ঢালা রাস্তা, যাকে বলা একদম বাইকের জন্য সবচেয়ে সুইটেবল রাস্তা, হাত ছেড়ে চালানোর মতো রাস্তা। কিন্তু ওখানে আমি স্লিপ করলাম। ভাগ্য ভালো আমার হুন্ডা তখন 35 এর মধ্যে ছিল। আমি গিয়ে গাছের সাথে বাড়ি খেলাম, আমার কোমরে এখনো ব্যথা, পড়ে গেলাম। আমার মামাতো ভাই পড়ে গেল ডিঙে উপরে। বস্তুতপক্ষে সবচেয়ে ব্যথা পেলাম আমি আর পিছনের ওই বাচ্চা ছেলেটা। ওই ছেলেটা খালের মধ্যে গিয়ে পড়লো, পায়ের যে স্যান্ডেল ছিল ওগুলো হারাই ফেললাম। আমি কোনোদিন আমি যে কাজটা করিনি সেটা আমি করে ফেললাম। আমি বাইক ফালাই রেখে দৌড় দিলাম, আমি কোমরে হাত দিয়ে বাইক ফালাই রেখে দৌড় দিচ্ছি।
আর ওই মহিলাটা?
ওই মহিলা নাই, আমি আসলে পিছন দিকে তাকানোর মতো আমার সাহস নাই। আমি ট্রেস করতে চাচ্ছিলাম না যে মহিলা কোথায় গেল।
আপনি শুধু জাস্ট জায়গাটা থেকে পালিয়ে বেড়াতে,
আমার কথা হচ্ছে আমি জায়গা থেকে প্লেস থেকে বেরিয়ে যাও, এবং আমাকে সিক্স সেন্স বলতেছে সে গাছের ওইটা।
ও, যেই গাছে আপনারা গিয়েছিলেন?
হ্যাঁ, আমার সিক্স সেন্স বলতেছে সে গাছের ওইটা। আপনি বলতে পারেন যে কেন দৌড় দিলেন রিপন ভাই? আমি বলবো যে দৌড় দিলাম ভয়ঙ্কর ভয়ে। আমি পৃথিবীতে এই ভয় কোনোদিন পেতে চাই না, সোজা কথা। এই ধরনের ভয় আমি পেয়েছি, ভাই আমি দৌড় দিলাম আমার জান বাঁচাইতে। আমার মামাতো ভাইকে ফেলে আমি দৌড় দিলাম। তো আমার মামাতো ভাই ওখানে কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে সে হুন্ডো উঠাইতে ব্যস্ত। আমি দৌড় দিয়ে সামনে চলে, তখন ওই যে ইফতারের পরপর নামাজে যায় না, কিছু মুসল্লি বেরিয়ে আসতেছে। তো দুই একটা মুসল্লি যখন এখানে আসছে, তখন আমি বললাম ভাই আমাকে ধরেন। একজন আমাকে ধরে নিয়ে একটা কাঠের বেঞ্চে বসাইল, ওই যে গ্রামের বাড়িতে দোকানের সাথে কাঠের বেঞ্চ থাকে না, ওখানে বসাল। বসানোর পর সে বললো কি হয়েছে? আমি বললাম ভাই ব্যথা পাইছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট। বলছে ভাঙছে টাঙছে না, বসেন ঠিক হয়ে যাবে। তো এই সময় দোকানদার আসলো, দোকানদার এসে দাঁড়ালো যে দোকান খুলবে, নামাজ পড়ে আসছে। আমি বললাম ভাই আমি কিন্তু ভয় পাইছি। বলে যে তখন উনি অ্যাস্ট্রোনিস হয়ে আমার দিয়ে থাকা আছে, ভয় পেয়েছেন কোথায়? বলো এখান থেকে বেশি দূর না ওখানে। তার সাথে শেয়ার করলাম আমি মহিলার বিষয়টা, শেয়ার করলো বলে যে আসলে জায়গাটা ভালো না। এর মধ্যে আমার মামাতো ভাইরা চলে আসছে বাইক নিয়ে। মামাতো ভাই বললো যে আপনি দেখলেন না সব ফালায় চলে আসলেন দৌড়ে, আমরাও তো মারা যেতে পারতাম। আমি বললাম ভাই তুই মাইন্ড করিস না, আমি এত ভয় পৃথিবীতে কখনো পাইনি। তখন আমি ওই ভাইটি জিজ্ঞেস করলাম মহিলা কই, বলো আমি মহিলাও দেখিনি, আসেও নাই যায়ও নাই। ওখান থেকে মহিলাটা ভ্যানিশ। আমরা কিন্তু মহিলা বেশি সামনে অ্যাক্সিডেন্ট করি,
খুব কাছাকাছি
অ্যাক্সিডেন্ট করছি, এবং আমার মনে হয়েছে অ্যাক্সিডেন্টটা উনি করাই।
তো ওই দোকানদার বলছিল যে এটা জায়গাটা
ভালো না।
কেন, কি
জায়গাটা ভালো হচ্ছে? আশেপাশে কোনো বাড়ি নেই, প্রথমত দুই পাশে হচ্ছে শুধু গাছ। হ্যাঁ, আর সন্ধ্যার পর ওই জায়গাগুলো খুব নিরিবিলি হয়ে যায়। ওই যে আপনাকে প্রথম যে জিনিসটা আমি বললাম, ওইটা সুইসাইড প্লেস ছিল এক সময়, আর ডাকাতি হতো এক সময়, প্রচুর ডাকাতি হতো, ডাকাতরা লোককে মেরে ফেলতো।
আচ্ছা, এই কারণেই হচ্ছে এই জায়গাটাতে তাহলে মোটামুটি আগে থেকেই ওইভাবে প্রচলিত যে এটা একটা হন্টেড
প্লেস।
ওকে, সো সেই জায়গাতে আপনি আসলে এখন আর আপনার কাছে প্রচলিত না, আপনি নিজে বিশ্বাস করেন?
আমি নিজেই
যেহেতু এই ঘটনা ঘটে গেছে আপনার সাথে। গ্রামে যেটা হয় কি, একজন আরেকজনকে চেনে। গ্রামে যদি একটা পাগলও থাকে, পুরো এলাকার মানুষ জানে যে ওই নামে একটা পাগল আছে, এবং তার ক্যারেক্টার এরকম, এই ধরনের করে বেড়ায়। এবং আপনি যে অদ্ভুত ভাবে হেঁটে বেড়ায় একটা মহিলার কথা বললেন, আই থিঙ্ক যে এটা শোনার পর যে কেউ নোটিস করতে পারত। গ্রামের সবার জানার কথা, তাদের এই গ্রামে এরকম একটা মহিলা আছে, অ্যাবনর্মাল, বা সে পাগলের আচরণ করে। দ্যাট মিন্স হচ্ছে এই জিনিসটা গ্রামের এক্সিস্টেন্স নাই, কারো জানা। আপনি যখন বলছিলেন না এরকম হয় মাঝে মাঝে, আমি যখন গ্রামে যাই আমার ফ্রেন্ডরা থাকে, খুব রাতের বেলা যখন জ্যোৎস্না রাত থাকে এরকম অনেক মাইলের পর মাইল রাস্তা আমরা গিয়েছি, মানে আমি যেহেতু ডর করি আমি, মানে হন্টেড ঘটনা আমার মাথায় থাকে, তারপর আমি অনেক রাস্তায় গিয়েছি, এমনও রাস্তায় গিয়েছি রাত 10টা 11টা 12টা আশেপাশে কোনো মানুষের উপস্থিতি নাই, কোনো বাড়িঘর নাই, ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। ওখানে আমি বাইক নিয়ে আমরা দু তিনজন গিয়ে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। আসলে আমি সেই জন্য যাই নাই কোনো হন্টেড কিছু ঘটে কিনা দেখার জন্য, আমি গিয়েছি বিউটিটা উপভোগ করতে। বাট সামহাও আমার মনে হয়েছে যে এই জায়গাগুলো মাঝে মাঝে হয়তো বা অ্যাবনর্মাল হয়ে উঠতে পারে যদি কারোর সাথে কিছু ঘটে যায়, এবং কেউ যদি একা থাকে ওই জায়গার মধ্যে, মানে অ্যাবনর্মাল ঘটনা মানে ঘটা মানে কোনো ব্যাপারই না, আপনি নর্মাল কোনো কিছু দেখলে ভয় পেয়ে যাবেন, এমন এনভায়রনমেন্ট যারা এটা না ফিল করেছে, যারা না গেছে ওই এনভায়রনমেন্ট,
এটার অনুভূতিটা প্রকাশ করা যায় না,
বুঝতে পারবে যখন আপনি ওই রকম জায়গায় নীরবে একা থাকবেন, আপনার দূর থেকে কাউকে হাঁটতে দেখলেও আপনার মনে হয় যে সামথিং অ্যাবনর্মাল কিছু। সো পরে আপনি দেখলে হয়তো বুঝুন ও না মানুষ ছিল এটা, যারা মানে এটা হয়তো অনেকে এখন ড্রয়িং রুমে বেডরুমে বসে শুয়ে শুনছেন, সো এটা আপনাদের কাছে অনেকের কাছে ফানি মনে হতে পারে, সো আমি তাদেরকে বলবো যে একবার ওই জায়গাতে যান, আপনারা এরকম এক্সপিরিয়েন্স নিন, তারপরে দেখবেন যে আসলে এটার ফিলটা কিরকম।
আমার আগে মনে হতো যে এই ধরনের ঘটনা মানুষ বানিয়ে বানিয়ে বলে, এইটার পর আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট নরমাল,
স্বাভাবিক। এটা এই ধরনের ঘটনা ঘটে থাকলে কারোর সাথে যে কেউ বিশ্বাস করতে বাধ্য। আচ্ছা রিপন ভাই, আপনি যখন আমাদেরকে ঘটনা বলছিলেন, এক ফাঁকে আপনি একটা কথা বলেছিলেন যে আপনার বাড়িতেও কিছু একটা ঘটনা আছে, মানে আপনি বলছিলেন আপনার বাড়িও হন্টেড।
জি জি জি।
সো আমি একটু এই ঘটনাটা ক্লিয়ার করে জানতে চাই, কেন আপনার বাড়িকে হন্টেড মনে হচ্ছে আপনার কাছে?
আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা বাড়িটা করিনি তখন অনেকে বলতো যে আমাদের বাড়িতে বলে মহিষ, রাতে গরু দেখতো, বড় বড় গরু মহিষ দেখতো, কেউ কেউ ঘোড়া দেখতো।
আচ্ছা,
তো গ্রামের লোকরাই বলতো যে ভয়ঙ্কর জায়গায় তোরা বাড়ি করছিস, খুব ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এখন আমাদের এলাকায় অনেকেই ডর শুনে, যারা শুনতেছে তারা কিন্তু রিপন ভাইটা শেয়ার করতো লাস্টে আমাদের কথাগুলো। হ্যাঁ, আমি এখানে বলবো যে সুমনের কথা বলবো, যে সুমন তুমি বলছিলা আপনাদের বাড়িতে হন্টেড, আমি বিশ্বাস করিনি কিন্তু পরবর্তী সময় আমি দেখছি। ছোট করে আমি বলবো, এক রাত্রে হঠাৎ করে আমার একা থাকা পড়লো ওই বাড়িতে। সিচুয়েশন হয় না যে অনেক সময় একা হয়ে যায়, আমি হয়ে গেলাম, তখন আমার বাড়িতে দরজা জানলা তৈরি হয়নি, টিন দিয়ে কোন রকম চাপা দিয়ে রাখা হয়েছে। রাত্র তখন 3টা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, দেখি শিয়াল ডাকে। শিয়াল কিন্তু ডাকাটা খুব ভয়ঙ্কর,
খুব ভয়ঙ্কর। আমি জানি এটা, আমি যদি এখনো আমার গ্রামে যাই রাতের বেলা 1টা 1টা 2টার দিকে ভয়ঙ্কর ভাবে শিয়াল ডাকে।
তো ওদের ডাকটাই ভয়ঙ্কর ভয় পেয়ে গেলাম। আমি আপনাকে বলি, আমার তখন বাথরুমে যাব, তখন আমার অ্যাটাচ বাথরুমটা হয়নি, এখন আমার ঘরের বাইরে যেতে হবে, তো ঘরের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, এখন আমার যেতেই হবে, কিছু করার নেই। আমি বেরোই, ইনটা সরিয়ে বাথরুমটা 10 গজ দূরে হবে, ওখানে যাওয়ার পর আসার পর শুরু হল। যখন আমি ঘরে ঢুকছি তখন আমি দেখলাম আমার টিনের মধ্যে নখের আঁচড়।
টিন কোন টিন?
এই যে টিন গুলো দিয়ে চাপা দেওয়া হয়েছে, বাতাস এসে ঝাপটা দিচ্ছে, কোনো বাতাস নেই কিন্তু টিনটাতে বাড়ি দিচ্ছে বাতাস, আর নখ দিয়ে এরকম করে টান দিলে যে ক্যাচকেচ একটা সাউন্ড হয়, ওই সাউন্ডটা হচ্ছে। এই 2-1 মিনিটে বিশ্বাস করাতে পারবো না তখনকার অনুভূতি, আশেপাশে কোনো লোক নাই, শুধু আমি ভিতরে ভিতরে বলতেছি আল্লাহ ফজরের আজানটা কখন দিবে। ঠিক সেই সময় আস্তে করে টিনের যে ই আছে, ফুকা আছে, ই দিয়ে দেখলাম 3টা শিয়াল আমার ঠিক উঠানের মধ্যে দাঁড়ানো, একটা আমার গেটের দিকে তাকানো, 2টা 2 সাইডে তাকানো। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। তো আমি আমার কেয়ারটেকার কে বারবার ফোন দিলাম, ফোন রিসিভ করতেছে না, সম্ভবত প্রচন্ড ঘুমে ফোন রিসিভ করতেছে না। তো সারাটা রাত্র সুমন ভাই কিভাবে যে পার করলাম একমাত্র আমি, আর উপরে আল্লাহ জানে। সারাটা রাত্র আমার সাথে বিভিন্ন ধরনের অত্যাচার হলো, কখনো ভারী দিচ্ছে, কখনো নখ দিয়ে আঁচড় দিচ্ছে, কখনো মনে হয় রুমের পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু সারা রাত্র আমি একটা ফোঁটা ঘুমাতে পারিনি।
পুরো বাড়িতে তো একাই ছিলাম,
পুরো বাড়িতে আমি একা। তখন আমি বুঝলাম দিস ইজ হন্টেড প্লেস। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এখন যারা শুনতেছেন তারা সবাই বিলিভ করবেন যে আমি কোন কথাটা বলতেছি, আমার মেজো ভাইও জানবে যে আমার বাড়িটা, মেজো ভাইও বলছে এগুলো কোনো বিষয় না, কিন্তু আমার মেজো ভাই বলছে আমিও ভয় পাই।
এটা থেকে এখন কি আপনাদের ওই বাড়িতে তো মানুষজন আছে
না? কেউ থাকে না, শুধুমাত্র আমরা গেলে থাকি, আর
এইভাবে বাড়ি পড়ে
তালা মারা থাকে, বাগান বাড়ি।
মানে এরপরে কি আর কখনো আপনার কোন অনুভূতি হয়েছিল ওই দিনের ঘটনার পর?
ওই দিনের ঘটনার পর অনুভূতি বলতে ওই বাড়িতে যদি আমাকে কেউ বলে একা থাকতে আমি থাকবো না।
আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে ওই ঘটনার পর আপনি কখনো একা
আমি ওই বাড়িতে থাকবই না, এবং আশা করি আল্লাহ আমাকে না থাকার। প্রচন্ড একটা ভীতিকর রাত্র, এবং আজানটা দেওয়ার পর আমার মনে হলো আমি রিলিজ।
ওকে, রিয়েলি ইটস এ হন্টেড হাউস বলাই যায়। কি বলবো, যদি আরো দুই এক রাত্র থাকতেন তাহলে হয়তো বোঝা যেত,
বোঝা যেত।
কিন্তু আমরা চাই না যে আপনারা আরো দুই এক রাত্র আপনারা থাকেন। কিন্তু যদি এরকমই হয়ে থাকে, ডরটিমের একটা ডেস্টিনেশন হতে পারে আপনাদের সেই বাগান বাড়ি,
খুশি হব, আসেন।
দেখা যাক, আমরা ডরটিমের যদি শেডিউল ওইভাবে মিলে যায় হয়তো বা কখনো আপনাকে সাথে নিয়ে আমরা চলে যেতে পারি আপনাদের বাড়িতে। সো রিপন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সময় নিয়ে আমরা আপনার ঘটনা শুনেছি এবং আই হোপ যে ঘটনাগুলো লিসনার যারা আছে তাদের কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে বিশেষ করে আপনার বাবার লাশ নিয়ে যাওয়ার ঘটনাটা আমার মাথায় এখনো ভাসছে। ওই ক্যারেক্টারটা কি রকম ক্যারেক্টার হতে পারে, কি মানুষ হতে পারে, আজন্য যে হোয়াট ইট ওয়াজ। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে রিপন ভাই, যে আপনি আমাদের এই জার্নিতে এসে সময় দিয়েছেন এবং আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন।
সুমন ভাই, আপনাকেও ধন্যবাদ।
ডর মানে ভয়। হঠাৎ করে যদি আপনি একলা ঘরের মধ্যে এরকম ভাবে অনুভব করেন, খুব কাছাকাছি কেউ একজন রয়েছে আপনার, যাকে আপনি অনুভব করতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, যে অন্ধকারের মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিংবা কোনো অবয়ব নেই তার, কিন্তু আপনি অনুভব করছেন আপনার পাশে কেউ একজন আছে। যুক্তি বলবে কিছুই নেই, সবই মনের মধ্যে। কিন্তু মন যদি সত্যি সত্যিই সেই অনুভবটা বাস্তবে পরিণত করে, সত্যি সত্যি একটা চিত্র আপনার সামনে দাঁড় করায়, হাজারটা সাইকিয়াট্রিক ব্যাখ্যা, হাজারটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, সবকিছু হয়তোবা আপনার এই ভ্রান্ত ধারণাকে আপনার কাছে পরিপূর্ণরূপে অযৌক্তিক করার জন্য চেষ্টা করবে। কিন্তু যে ভয়টা আপনি পাবেন, সে ভয়টা কোনোদিনও কি দূর হবে? দূর হয় না বলেই এরকম দু একটি ঘটনা অসংখ্য অসংখ্য মানুষের জীবনে সারা জীবনের জন্য চির অম্লান হয়ে থাকে। তারা ডরের অতিথি। একজনের গল্প এখানে উঠে আসে, হাজার জন সেখানে কান পেতে থাকেন, কারণ প্রত্যেকের জীবনে হয়তোবা এরকম দু একটি ঘটনা আছে। যুক্তি খুঁজি না আমরা, ভয় খুঁজি, কারণ ডর মানে ভয়। ঠিক পাঁচ মিনিট পর রাত ১২টায় আবার ফিরছি। ডর
খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো।
এবারে ডরটি ধারণ করা হয়েছে কাশীপুরের কোন একটি হন্টের জায়গায়। আজকের অতিথি রিপন ও মনিরুজ্জামান। ডরের যত সব ঘটনা এখানে আপনি শুনতে পান তা ভৌতিক, যৌক্তিক কিনা সে প্রশ্নের উত্তর আমরা খুঁজব না। ডর মানে যে বলি আমরা ভয়, সেই ভয়টাকে ভয়ের স্বাদ নেবার জন্য যাদের ইচ্ছে আছে তাদের জন্য নিশ্চয়ই আপনারা জানেন এই মুহূর্তে আমি কি করব। রেসিপিটা আরো একবার স্মরণ করিয়ে দেব। আমরা আসলে সাহসী মানুষদেরকে ভয় পাওয়াতে ভালোবাসি। আপনি যদি একলা একা একটা ঘরের মধ্যে এই মুহূর্তে আমাদের রেডিওটা শুনেন, যে কাজটা করবেন, ঘরের বাতিটা আপনি নিভিয়ে দেবেন, ঘুটঘুটে অন্ধকার করবেন, শুনশান নীরবতা, আশেপাশে কোথাও থেকে সাউন্ড আসছে না, কানে হেডফোনটা এমন ভাবে চেপে রাখুন যাতে একমাত্র ডরের শব্দ ছাড়া অন্য কিছু আপনার কানে না ঢোকে, এবং আপনার জানালার পাশে যদি কোনো ফাঁকা জায়গা হয়ে থাকে কিংবা অন্ধকার হয়ে থাকে, ঘুটঘুটে অন্ধকার, তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন। রেডিওটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যেন শোনা যায় সেটা নিশ্চিত করবেন, কারণ লোবান পুরো সপ্তাহ জুড়ে ডরের বিভিন্ন ঘটনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে সেটা আপনার ভয়ের স্বাদ পাওয়ার জন্য অনেকখানি হেল্প করবে। শুনতে থাকুন এই অবস্থায় ডর, বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো একটা গল্প পুরোটা মনোযোগ দিয়ে শুনুন। আমরা দেখতে চাই আপনি আসলে কতটুকু সাহসী। আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
ডরের জার্নি চলছে এবং এক এক করে তো আমরা এক একজনের এক্সপিরিয়েন্স শুনছি। আমি সুমন আছি আপনাদের সাথে ডরের এই জার্নিতে, এবং সেই সঙ্গে আমার সঙ্গে আমার অনেক অনেক অতিথিরা রয়েছে, অনেক অনেক বলতে দুজন অতিথি রয়েছে। সো এই মুহূর্তে তাদের মধ্য থেকে, এই মুহূর্তে যাদের যার সঙ্গে আমি পরিচিত হতে চাই, অর্থাৎ আপনাদের সবাইকে পরিচিত করাতে চাই, তার কাছে যাব এবং পরবর্তীতে তার ঘটনা শুনব। আপনার নাম কি?
জি, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান।
মনির ভাই, আপনি কোথায় থাকেন?
আমি আছি ডেমরা থানার সানারপাড় এলাকায়।
ওকে, কেমন আছেন মনির ভাই?
হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
ওকে, সো অবশেষে আপনি ডরের জার্নিতে চলে এসেছেন, এবং হোপ যে আপনার জার্নিটা ভালো লাগছে, এবং আমরা অপেক্ষা করছি যে আপনার কাছ থেকে আমরা ভালো কিছু ঘটনা শুনবো। শুধু আমরা না, যারা ডর শুনছে, ডরের হাজার হাজার লিসনার যারা রয়েছে, প্রত্যেকেই অপেক্ষা করছে, এবং আমার বিশ্বাস যে আপনার ঘটনাগুলো শুনবে তাদের কাছে ভালো লাগতে পারে। সো আমরা কি শুরুতে ঘটনার দিকে যেতে চাই? আমি যতটুকু শুনেছি ডর টিমের কাছে যে আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, তো আমরা শুরুতে কোন ঘটনাটা শুনতে পাচ্ছি আপনার কাছে?
আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে পুরান ঢাকার একটা এলাকায় যেটা আমার সাথে ঘটে গেছে।
আচ্ছা,
আমি এটা সর্বপ্রথম শেয়ার করতে চাই।
ঠিক আছে, এটা কত বছর আগের ঘটনা?
এটা প্রায় 2010 এর দিকে ঘটনা, তো মেবি 6 বছর হয়ে গেছে অলরেডি।
ওকে, ঠিক আছে, আমরা এবার ঘটনাটা শুনি।
ঘটনা হচ্ছে, আমি পারিবারিক যে কোনো একটা ঘটনার কারণে তো আমি আমার এক বন্ধুর কাছে চলে যাই। তো সেখানে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে একটা দায়িত্ব দিয়ে দেয় যে তুমি আমার যে কারখানা আছে, এই কারখানায় কিছু কাঁচামাল কিনে আনতে হবে। তো আমি কাঁচামালটা কেনার জন্য আমি বাজারে যাই, বাজার বলতে আর কি যেখানে এটা বিক্রি, মার্কেট আর কি। তো যাওয়ার পরে ওখানে দেখলাম,
পুরান ঢাকাতে।
জি, পুরান ঢাকাতেই। তো আমি ওইখানে যাওয়ার পর দেখলাম যে ওইখানে অনেক মানুষ বা অনেক কাস্টমার। তো দোকানে আমাকে বললো যে ভাইয়া, আপনার এটা একটু পরে নিতে হবে, আপনি একটু পরে আসেন। তো ওনার কথা শোনার পরে আমি মানে পাশেই একটা ভাঙা মন্দির আছে, ভাঙা মন্দির বলতে ওইটা এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে না, কালী মন্দির যেটা, তো তার পাশেই মানে একটা ছোট চা স্টল থেকে আমি একটা সিগারেট এবং চা নিয়ে তো খাচ্ছি। তারপর আমি প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য সেই ভাঙা মন্দিরের সামনে যাই, এবং গিয়ে ওখানে মানে প্রাকৃতিক ডাকা সারা দিয়ে আমি চলে আসি। চলে আসার পর আমার মাল রেডি হয়ে যায় এবং আমি চলে যাই আমার কারখানায়।
আমি একটু এখানে থামাই, অনেক লিসনার আছে আমি জানি যে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে কেন সেই জায়গাটার নাম বলছে না। তো ওই জায়গাটার নাম আমি জানি, মনির ভাই আমাকে বলেছে সেটা, কিন্তু আমরা সেটা অনেয়ারে দিতে চাচ্ছি না, এই জন্য যে ওই জায়গাটার নাম যদি আমরা বলি হয়তো অনেকেই এক নামে চিনে যাবে। তো যাই হোক, দ্যাটস ওয়াই আমরা নামটার ইউজ করছি না, এবং মনির ভাইও কমফোর্টেবল না নামটা ইউজ করার ক্ষেত্রে। সো সেই জায়গাটা থেকে ওনাকে রেসপেক্ট করে আমরা এই নামটা অন এয়ার করছি না, বাট পুরো ঘটনাটাই কিন্তু আপনি বিস্তারিতভাবে মনির ভাইয়ের কাছে শুনতে পাবেন। ওকে মনির ভাই, এরপর কি হলো?
তারপর আমি কারখানায় ফেরত আসি, এবং ফেরত আসার পরে আর কিছুক্ষণ পর থেকে আমার গায়ে মানে প্রচন্ড জ্বর আসে। তো জ্বর এক পর্যায়ে এমন অবস্থায় চলে যায় যে আমি মানে আমার শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা দেখে আমার বন্ধু এবং তার বড় ভাই দুজনে ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পথে পরে আর কি ওরা সিদ্ধান্ত নিল যে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে। তো পৌঁছে দেওয়া যে কথা
শিখাচ্ছে চলে আসে জ্বর, এর আগে থেকে
না না এর আগে থেকে কোনো অসুস্থ না, জাস্ট আমি অফিসে আসা সরি কারখানা চলে আসার পরে আমার মাথাটা একটু ঘুরে, আর তারপর থেকে আমি শুয়ে পড়ি, আর শুয়ে পড়ার পর থেকে আমার গায়ে জ্বর।
ওকে, তারপর
তো বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে, তো একটা সিএনজি থেকে ওরা আমাকে যথারীতি বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পরে রাত্রে যখন আমি শুতে গেলাম, আমার একটা বেবি আছে, যে বলে নেওয়া ভালো, আমার একটা 6 মান্থের একটা বেবি ছিল তখন। তো ওর এখন বয়স হয়ে গেছে এখন ভালো। তো আমি এক প্রান্তে, আমার ওয়াইফ এক প্রান্তে, ও মাঝখানে। তো এভাবে যখন আমরা শুয়ে আছি, তো আমার জ্বরের মানে মাত্রাটা তখন আস্তে আস্তে বেড়েই চলেছে। মাথায় পানি দেওয়ার পর আমার ওয়াইফও কিছুটা মানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। এর মধ্যে হঠাৎ করে মানে আমার বাচ্চা কেঁদে ওঠে, এবং আমার ওয়াইফ যখন জেগে ওঠে তখন মানে সে নোটিস করে যে আমি আস্তে আস্তে বিছানা থেকে উপরের দিকে উঠছি, এবং এক বিঘত পরিমাণে অলরেডি উঠে গেছি।
উপরের দিকে উঠছেন মানে
শূন্য ভেসে উঠেছি।
আচ্ছা,
তো এইটা দেখে আমার ওয়াইফ মানে চিৎকার দিল, মানে এত জোরে চিৎকার দিল যে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার যারা আছে তার মধ্যে মানে সবাই চলে আসছে, মোটামুটি কমবেশি সবাই চলে আসছে। তো আইসা ওরা তো মানে হতবাক দেখে যে এটা কি হইতেছে।
ওনারা যখন আসছে তখন আপনি শূন্য ভেসে?
হ্যাঁ, তখন আমি মানে কন্টিনিউসলি উঠছি।
আচ্ছা, উপরের দিকে উঠছি।
হ্যাঁ, তো এই ওঠা মানে যখন 2 ফুটে গিয়ে মানে ঠেকলো, মানে এটা আন্দাজের উপর ভর করে বলা হইতেছে যে 2 ফুটে গিয়ে যখন মানে এটা শেষ হইলো, তখন নাকি আমার মানে মুখ থেকে মানে এমন একটা আওয়াজ বের হয়ে আসছে যে মহিলা কণ্ঠে আর কি।
আপনি বলছেন?
হ্যাঁ আমি বলছি, কিন্তু আমার মানে কণ্ঠটা আমারই কিন্তু আসে না, মানে আমরা একটু মহিলা কণ্ঠ বানাইলে হ্যাঁ মানে অভিনয় করে ওই রকম আর কি। তো মানে আমার মুখ থেকে মানে সেই আওয়াজটা ভেসে আসতেছে যে এরকম যে ও যে বেয়াদবিটা আজকে করছে এটা কোনদিনও মানে মেনে নিতে পারেনি সে, যার কারণে সে আমাকে একটা শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করতেছে। তো এই কাজটা করার পরে মানে সে আরো বলে গেছে যে সে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে শুধুমাত্র আমাকে একটা মানে শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ শাস্তি দেওয়ার জন্য চলে আসছে, কিন্তু এখানে আসার পরে সে বুঝালো যে সে একটা মেয়ে মানুষ এবং আমার ঘরে একটা বাচ্চা আছে এবং আমার স্ত্রী এবং আমার সন্তানের দিকে খেয়াল করে চিন্তা করে সে এই কাজটা করলো না।
হ্যাঁ আপনার ক্ষতি করতে এসেছিল, ক্ষতিটা করে না,
ক্ষতিটা করলো না।
আচ্ছা
তো মানে এই অবস্থা কিছুক্ষণ পরে মানে এই কথা বলার পরে জাস্ট ধাপ করে নিচে পড়ে গেছি। হ্যাঁ নিচে পড়ে যাওয়ার পর আমি মানে আমার মাথায় পানি ঢাললো, তারপর আমার যখন মানে জ্ঞান ফিরল সকালবেলা তখন মানে এই ঘটনাগুলো আমার আমাকে বলা হয় এবং জাস্ট এই ঘটনার পরে রাত্রে এই ঘটনার পরে সকালবেলা আমি পুরোপুরি সুস্থ।
আচ্ছা
বিশ্বাস করুন না সুমন ভাই, মানে রাত্রে যে আমি এতটাই অসুস্থ ছিলাম যে মানুষ আপনি কিন্তু দেখবেন যে আপনি অসুস্থ হইলে তারপর থেকে সুস্থ হইলে আপনার ভিতর সেই মানে আমেজটা থেকে যায়।
মানে অসুস্থ মানুষ যখন ধীরে ধীরে সুস্থ হয় একটা মানে আস্তে আস্তে একটু একটু করে সুস্থ।
হ্যাঁ কিন্তু আমার ভিতরে সেই ফিলিংসটাও নাই,
হঠাৎ করে একদম যেমন অসুস্থ হয়েছেন
হঠাৎ করে সুস্থ হয়ে গেছি।
তার মানে আমি একটা জিনিস একটু বুঝতে পারছি না, আপনাকে শাস্তি দেওয়ার জন্য এসছে, আপনার বাড়ি পর্যন্ত এসছে, কোথা থেকে এসছে, এটা কি গেস করছেন আপনি?
আমি গেস করছি যে আমি যে মন্দিরের কথা বলছি সেখানে আমি যে কাজটা করেছি,
আপনি প্রকৃতির ডাকে,
হ্যাঁ প্রকৃতির ডাকে সাড়া দিয়েছি, আমার ধারণা যে সেখান থেকেই মানে আমরা যতটুকু বিশ্বাস করি যে সব ধর্মের একটা মানে নিজস্ব একটা ইয়ে আছে, হ্যাঁ বিশ্বাস আছে,
মানে ওটা একটা পবিত্র স্থান যেটাতে আপনি কাজটা করেছেন এটা ঠিক করে
ঠিক হয়নি
সেটাই মানে আপনি ধারণা করছেন?
আমি ধারণা করে নিচ্ছি
যে ওখান থেকেই কিছু একটা আপনাকে শাস্তি দেওয়া
শাস্তি দেওয়ার জন্য এসেছে। তো এই ছিল আমার প্রথম ঘটনা।
ওকে সো এর পরবর্তীতে আপনি কি কখনো আর ওই মন্দিরটার সামনে দিয়ে গেছেন, মন্দিরের এখানে গেছেন?
ওই ঘটনার পর আমি ওখান দিয়ে আমার আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যে ওইখানে আমি ইচ্ছা করলে যে যাব না এরকম কোন স্কোপ নাই, আমাকে যেতেই হবে। বাট আমি তার সাইড দিয়ে যখন যাই দেখা গেছে মোবাইল বা অন্য কোনো কিছুর ইয়েতে আমি আমার মনোযোগটা অন্য দিকে ঘুরে রাখি যাতে ওইদিকে আমার মানে মনোযোগটা বা দৃষ্টিটা না যায়।
ওকে দ্যাট মিন্স হচ্ছে আপনার আসা যাওয়ার রাস্তার মধ্যে সবসময় পড়ে এটা, কিন্তু আপনি চেষ্টা করেন আপনার দৃষ্টিটা যেন ওইদিকে না
ওইদিকে না যায়,
স্বাভাবিক মানে এটা একটা ভয়েরই কথা। তবে এতটুকু ঠিক যে আমি প্রত্যেক ধর্মের মানুষের প্রতি রেসপেক্ট রেখে বলছি, পবিত্র কিছু জিনিস আছে যেগুলোকে আপনি বিলিভ করেন আর না করেন আপনার মানে রেসপেক্ট করা উচিত। সো সেই জায়গা থেকে আমার মনে হয় উনি যেটা বলেছে ওনার ভেতরের যে অনুশোচনাটা, হয়তোবা আমার হতে মনে হতে পারে যে এটা ওনার অনুশোচনা থেকেও এটা হতে পারে, আই ডোন্ট নো যে আসলে কি ঘটেছিল, বাট মনির ভাইয়ের কথায় যদি আমরা বিশ্বাস করি তাহলে তো আসলেই ওনার এই অস্বস্তির কারণ আছে উনি যখন এই রাস্তার সামনে দিয়ে যায়। তো যাই হোক মনির ভাই, আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই।
পরবর্তী ঘটনাটা যখন ঘটে আমার সাথে সময় সেই সময়টা হচ্ছে 2012 মাঝামাঝি অবস্থায়। তো সেই সময়ে আমি আমার একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, সেটা হচ্ছে যে আদম জিপি যেটা, তা আমি নামটা বলছি না। আদম জিপি যেটা কাজ করার সময় মানে আমার এইখানে বলা হয় যে আজকে নাইট করতে হবে, সময়টা ছিল মহরম। তো মহরম পরের দিন শুক্রবার থাকায় সেই দিনকে আমাদের নাইট করতে হবে। নাইটের এক পর্যায়ে মানে যখন 3টা বাজলো রাত্রে ছুটি হয়ে গেল, বাসায় চলে আসার পরে মানে আমাদের বাড়ির লোকেশনটা আমি বলে দিচ্ছি যে চতুর্দিকে মানে বাগানে ঘেরা, হ্যাঁ তার এক কর্নারে আমাদের মেইন গেট এবং আরেক প্রান্তে মানে আরেক কর্নারে আমাদের ঘর। তো সেই ক্ষেত্রে আমি এত রাতে দরজায় নক করে আমি কাউকে পাচ্ছি না, তো বাধ্যতামূলক আমি ওয়াল টপকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে আমার বড় বোনকে জিজ্ঞেস করলাম যে আম্মু কোথায়, আমার বড় বোন বলল যে আম্মু আজকে মহরমে নামাজ পড়তে পাশের ঘরে গেছে। তো আমি যথারীতি মায়ের জন্য অপেক্ষা করতেছি, মা আসবে এবং আমার জন্য মানে ভাত বাড়বে আমি খাবো। তো এর এক সময় আমি হঠাৎ করে মানে বাড়ির মাঝ প্রান্তে একটা সর্বেদা গাছ ছিল, সেটার দিকে আমার চোখ চলে যায়। একটা জিনিসের প্রতি চোখটা আটকে যায়, আমার মনে হলো কেমন যেন একটা মানে কোন একটা কালো অবয়ব যা মানুষের মতো, যে ওখানে গাছের সাথে হেলান দিয়ে আছে, গাছের সাথে হেলান দিয়ে আছে। তো আমি যতটুকু ভাবলাম যে ওইখানে হয়তো বা সম্ভবত চোর, এবং আমি আগে বলিনি যে ওই বাড়িটাতে চোরের খুব মানে উপদ্রব। সেটা হচ্ছে বাড়ির ভিতরে আম গাছ বা ডাব গাছ নারিকেল গাছ থাকাতে তো ওইখানে চোরের আসা যাওয়া একটু বেশি। তো আমি ভাবলাম প্রথমে যে এটা চোর, এবং সেটা ভেবে নিয়ে আমি আবার খুব মানে বেসিক্যালি আমি খুব সাহসী। হ্যাঁ, আমি সহজে মানে চোর ডাকাত বা যে কোনো কিছু দেখলে আমি ভয় পাই না। তো আমি একটা প্রিপারেশন নিলাম যে ওকে আজকে আমি ধরবো, ধরে পানিশ করব। তো যেভাবে সেই কাজ আমি সামনে দিকে অগ্রসর হতে লাগলাম, কিন্তু আমি যতই এগোচ্ছি বাট আমি তার যে নাগালের কাছে আসার কথা সেটা হচ্ছে না। আমি যতটুকু সামনে আগাচ্ছি সেটাও ততটুকু পিছনে চলে যাচ্ছে,
মানে দূরত্বটা একই থাকে,
দূরত্বটা একই থেকে যাচ্ছে। কিন্তু আমি গাছের সামনে চলে আসছি, বাট আমার কাছে এখনো মনে হইতেছে যে ও সেম আরেকটা গাছের মানে দিকে হেলান দিয়ে আছে। তো আমি তারপরও মানে এটা নর্মালি নিছি যে এটা হতে পারে, হয়তো বা আমি এত রাত্র হয়ে গেছে চোখে ঘুম ঘুম ভাব, আমার এটা হ্যালুসিনেশন হতে পারে। তো আমি তারপরে যখন আরেকটু সামনে গেলাম, ও পুকুর পারে চলে গেল, এবং পুকুর পারে একটা গাছের সাথে আড়ালে সে চলে গেল। গাছের আড়ালে চলে যাওয়ার পর আমি একটা সুযোগ পেয়ে গেছি যে ও আমাকে হয়তো মানে ভয় পেতেছে, আমার ভিতর আরেকটু সাহস বেড়ে গেল। আমি একটা লাঠি নিলাম, আমার লাঠি নিয়ে ওকে যখন মানে মারার জন্য প্রস্তুতি নিলাম, ওর সামনে যেতেই দেখে যে ও ভ্যানিশ, এবং মানে ভ্যানিশ হওয়ার পরে পরেই মানে আমার মনে হলো যেন সে আমার পিছনে অবস্থান করতেছে। এবং পিছনে একটা মোটর রুম, আপনারা হয়তো জানেন যে বড় যে বাড়িতে ভাড়াটিয়া বেশি তার যেন আলাদা একটা মোটর রুম থাকে। হ্যাঁ, তো সেই মোটর রুমের পিছনেই মানে সে দাঁড়ায় আছে, যেটা আমার চোখের মানে একেবারে আমি ডান দিয়ে ঘুরলে সেটা আমার চোখে পড়ার কথা, কিন্তু আমি সরাসরি সামনে থেকে তাকে নোটিস করলাম আমার ডান দিকে। তারপরও আমার মানে ভিতরে যে আসলে কি মন মানসিকতা ছিল আমি জানি না, আমি তারপরও ভয় পাচ্ছিলাম না যে হয়তো বা সে দৌড়ে ওইখানে চলে গেছে। এবং আমি লাঠি নিয়ে এবার কোনো দেরি করলাম না, দৌড়ে জাস্ট এক পর্যায়ে মুহূর্তের মধ্যে চলে গেলাম ওর সামনে। কিন্তু ও আমাকে দেখে পাশে যে পুকুরের কথা বললাম, সেই পুকুরে এত মানে জোরে একটা ঝাঁপ দিছে, জাস্ট সুইমিং পুলে যেভাবে যারা সাঁতারুরা ঝাঁপ দেয় ওই রকম ঝাঁপ দিল। কিন্তু ঝাঁপ দেওয়ার একটা পর্যায়ে দেখা গেল যে পানিটা যে মানে একটু নাড়াচাড়া হওয়ার কথা, একটা ঝপাস করে একটা ঢেউ হওয়ার কথা সুমন ভাই। হ্যাঁ, আপনি অবশ্যই এটা দেখে থাকেন,
যদি ঝাঁপ দিয়ে পরে ডেফিনেটলি শব্দ হবে, ঢেউ হবে।
কিন্তু ফাইনালে ওইখানে কোনো ঢেউ ছিল না এবং পানি একেবারে নর্মালি ছিল। জাস্ট এটা দেখার পরে আমার ভিতরে তখন মানে শীতের রাত্রেও আমার মনে হলো যেন মানে আমার ভিতরে একটা মানে গরম কি আমার শরীর ঘেমে একেবারে একাকার, যে আমি এটা কি দেখলাম, আমি জাস্ট আমার চোখকে আমি বিশ্বাস করাতে পারছি না যে আসলে আর কি আমি যেটা দেখি যেটা আমার নিজের চোখে দেখলাম। তো এটা হওয়ার পরে আমি ওইখান থেকে চলে আসি, চলে আসা মানে উঠানোর মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, যে আমি ভাবতে থাকি যে আসলে আমার সাথে এটা কি হচ্ছে। ততক্ষণ আমার মায়ের নাম শেষ হয়ে যায়, আমার মা চলে আসে এবং মায়ের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করলাম, এবং বাড়ির যে ম্যানেজার ছিল উনাকে আমি বললাম যে আন্টি আমার সাথে এই ঘটনা ঘটে গেছে। তো উনি আমাকে যেটা জানালেন এই ঘটনার পরে, যে তোমার খুবই ভাগ্য ভালো যে ওই জিনিসটা তোমাকে আজকে কোনো ক্ষতি করেনি। আমি বললাম যে কেন আন্টি কথা বলেন, যে আজকে আমরা এই বাড়িতে ভোগ দিছি এবং আমরা জানি যে এই বাড়িতে কিছু একটা আছে যারা কোনো ক্ষতি করে না কোনো ভাড়াটিয়ার, তবে তুমি ওকে যেভাবে তাড়া করছিলা তাতে করে ও তোমার একটা ক্ষতি করাটা অস্বাভাবিক কিছু ছিল না।
ভোগ দিয়েছে বলতে কোথায় ভোগ দিয়েছে?
ভোগ দিয়েছে বলতে বাড়ির ভিতরে মানে যে সবেদা গাছটা ছিল সেটা অনেক অনেক পুরাতন,
যেখানে আপনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো মানে উনি আমাকে যেটা বললো যে আমার আসলে যথেষ্ট ভাগ্য ভালো এই কারণে যে আমি ওকে আক্রমণ করেছিলাম, কিন্তু সে আমাকে সেরকম কোনো কিছু না করে সে নিজে থেকে সরে গেছে।
তো ওই বাড়িতেই তো আছেন কি এখন?
না, আসলে আমি এখন নিজেদের বাড়িতে আছি।
আচ্ছা, ওই বাড়িতে পরবর্তীতে আর কখনো কিছু দেখেছেন?
ওই বাড়িতে আমি পরবর্তীতে আর কিছু দেখিনি, তবে একটা কথা আমি এখানে রেখে গেছি, সেটা হচ্ছে ওই বাড়িতে শুধু আমি বলতে না, ওই বাড়িতে যারা ছিল আদৌ মানে যারা আছে আজ পর্যন্ত যারা আছে, আপনি একটা জিনিস আপনি এখনো যদি যারা শুনতেছে আমার কথাগুলো, হয়তো বা যারা অনেকে শুনতেছে তাদের কাছ থেকে আপনি হয়তো রেসপন্স পাবেন, যে এখনো পর্যন্ত ওই বাড়িতে এত সুন্দর একটা ঘ্রাণ হয় মাঝে মাঝে, যে ঘ্রাণটা পুরো বাড়ির মানুষ শুনতে পারে মানে পায়। এবং অবাক করার ব্যাপার হচ্ছে এই বাড়ির যে সদর গেট মানে যে একেবারে মূল গেট, সেটা পার হওয়ার সাথে সাথেই গন্ধটা ঠিক।
ওকে, গেটটা কি রকম গেট, মানে এপাশ ওপাশ দেখা যায় গেটের এরকম কিছু?
গেটের ওপাশ বলতে গেটটা মানে খুবই বড় এবং আয়তনে সম্ভবত 10 ফিট কি।
আমি বলতে চাচ্ছি যে হাওয়া কি
পাস করতে পারে না, একেবারেই মানে এপাশ ওপাশ দেখা যায় না, জাস্ট একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা পার হলেই আপনি মূল রাস্তা পৌঁছতে পারবেন।
পকেট গেটটা যদি খোলা রাখেন তারপরেও কি ঘন্টা
বাইরে মানুষ এটা কখনোই পাবে না,
গেটটা ক্রস করতে হবে,
ক্রস করতে হবে। আর আপনি একটা পা ভিতরে দিয়ে যখন মাথাটা আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন ঠিক তখন থেকে আপনার সাথে মানে আপনি ঘন্টা পাওয়া শুরু করবেন। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
ওকে, মানে আমি আসলে এই জন্যই জানতে যাচ্ছিলাম, মানে যখন কোনো মানে বাতাসের মধ্যে কোনো কিছু ভেসে বেড়ায় যেই ঘ্রাণ থাকে ওটা তো কোনো নির্দিষ্ট সীমানা মানে না, যদি আপনি না এটাকে আবদ্ধ করে রাখেন। উনি যেটার কথা বলছে পুরো ওপেন স্পেস ধরতে গেলে, গেট থাকতে পারে কিন্তু ওয়ালও তো আছে, টপকে সেটা রাস্তা পর্যন্ত বাতাস ঘ্রাণটা ছড়িয়ে যেতেই পারে। বাট আমি এই জন্যই প্রশ্ন করলাম যে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে ঘ্রাণটা সীমাবদ্ধ থাকে, আপনি জাস্ট ওটার এক কদম এদিক সেদিক হলেও ঘ্রাণটা পাওয়া যাবে
না, পাবেন না।
মাই গড, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এটা কি এখনো হয়?
যে অবশ্যই এখনো হয়। আর আমার তরফ থেকে সুমন ভাই আপনাদের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে অন্ততপক্ষে আপনি, আমি যে দুইটা প্লেসের কথা আমার ঘটনায় উঠে আসবে, অন্ততপক্ষে একটাতে যদি আপনাকে আমি পাই তাহলে অবশ্যই আপনি আমার কথা।
আমরা তো শুনলাম একটা প্লেস তো অলরেডি আমরা শুনলাম, এবং দেখি আরো একটা প্লেস এর কথা, আপনি দুটোর কথা বলেছেন, আর একটা প্লেস হয়তো বা সামনে অপেক্ষা করছে। সো ডর টিম অবশ্যই চেষ্টা করবে সেই প্লেস গুলোতে যাওয়ার। ঘ্রাণটা কি মানে র্যান্ডম, মানে কোন নির্দিষ্ট সময় নাই কখন পাওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই সময় আছে।
তাহলে
সময় আছে, সেটা হচ্ছে জাস্ট 10টা থেকে শুরু হয়ে তার পরবর্তী ফজর পর্যন্ত।
এটা প্রতিদিন রাতে?
না না, প্রত্যেকদিন, এটা মাঝে মাঝে
মাঝে মাঝে। ওকে, এটাই হচ্ছে আর কি বিষয়। যদি আমরা নির্দিষ্ট জানতাম যে ওই সময়গুলোতে হয় তাহলে হয়তো বা আমরা ওই সময় ধরে উপস্থিত থাকতে পারতাম। এনিওয়েজ, দেখা যাক, যদি আমরা সুযোগ পাই অবশ্যই চেষ্টা করব। সো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা ছিল। এবার আমরা আপনার পরের ঘটনায় যাব। তবে পরের ঘটনায় যাওয়ার আগে একটু বলতে চাই, অনেকেই ডর শুনছে এবং এর মাঝে অনেকেই রয়েছে যে যারা ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চায়, ডরে আসতে চায়। অনেকের হয়তো বা জানা আছে, আবার অনেকের জানা নেই কিভাবে আপনি ডরে আসতে পারেন। ফার্স্ট অফ অল আপনি ফোন করতে পারেন আমাদেরকে, একটা ফোন নাম্বার শুরুতেই বলা হয়ে থাকে, আমি সেই ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, 0961 38 92 8 92। আবারও বলছি 0961 38 92 8 92। এই নাম্বারে ফোন করলে আপনি আপনার ঘটনাটা, বর্তমানে কোথায় থাকছেন এবং কি করছেন, এই দুটো ইনফরমেশন অবশ্যই দিবেন, এবং আপনার ভ্যালিড ফোন নাম্বার অর্থাৎ যেই ফোনে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেই ফোন নাম্বার বলবেন, এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ঘটনাগুলো রেকর্ড হতে থাকবে। 5 মিনিট সময় পাবেন, আপনি শুধু আপনার কি ধরনের ঘটনা সংক্ষেপে একটু বলবেন, ডর টিম সেই রেকর্ডগুলো শুনবে। যদি আপনার ঘটনাটা ভালো লাগে তাহলে ডর টিম আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, বা সামহাও যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করবে। তাছাড়া আপনি চাইলে আমার ফেসবুক পেজ রয়েছে, আপনারা যারা এবিসি রেডিও ফেসবুক পেজে রয়েছেন সেখানে আমার পেজের লিংক দেওয়া রয়েছে, আর যে সুমন সেই পেজেও চলে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আপনার কোনো ঘটনা থাকলে আপনি পেজে লিখতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন, সো আমি সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। যদি আপনার ঘটনা ডরে প্রচারের যোগ্য হয়ে থাকে অবশ্যই আপনিও কোনো একটা জার্নিতে জয়েন করতে পারবেন। সো এবার আমরা মনির ভাই আপনার নেক্সট ঘটনায় চলে যাই।
তো আমার তৃতীয় ঘটনাটা হচ্ছে আমার সাথে যেটা ঘটে সেটা 2013 কিছু এরকম হবে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
এই বিশাল ব্রহ্মাণ্ডের খুবই 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 ক্ষুদ্র একটা অংশ আমরা, কত ক্ষুদ্র সেটা আপনাকে আসলে বলে বোঝানো খুব মুশকিল। তবে উদাহরণস্বরূপ যদি বলি, পৃথিবীতে এমন কিছু ক্ষুদ্র কণা আছে যেটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মাইক্রোস্কোপে খুঁজে বের করতে হয়। পৃথিবী হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তার চাইতেও অনেক অনেক গুণ ক্ষুদ্র একটা কণার মতো, এবং সেই ক্ষুদ্র কণার কতটুকু আপনি কিংবা আমি, তাহলে চিন্তা করে দেখুন কত ক্ষুদ্র আমরা। আমরা যে বিজ্ঞানকে নিয়ে গর্ব করি, বিজ্ঞানের অবদানকে আমি অস্বীকার করছি না, বিজ্ঞান সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকু আবিষ্কার করতে পেরেছে সব প্রশ্নের উত্তর যৌক্তিকতায় খোঁজা তাহলে কি বোকামি নয়? এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। আমরা আরেকটা বিরতি নিয়ে ফেলি, মাত্র চার মিনিটের বিরতি। চার মিনিট পর আমি আর্চিকে নিয়ে আবার ফিরছি। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি জানেন কি, মাথা ব্যথা নিয়ে এবিসি রেডিও শুনলে মাথা ব্যথা নিমেষেই চলে যায়, তাই আজই ডাউনলোড করুন এবিসি রেডিও অ্যাপ।
আর মাথার ব্যথাটাকে বলুন গুড বাই।
Get the ABC Radio app now available on Google Play Store and on the App Store.
ডরের একশো তেরোতম পর্বে বিরতির পর আরো একবার স্বাগত। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এবারে ডরটি ধারণ করা হয়েছে কাশীপুরের কোন একটি হন্টেড জায়গায়। সুমন এবং লোবান সেখানে গিয়েছিল। আজকের অতিথি রিপন ও মনিরুজ্জামান। তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে আছে সেগুলো অনেকের সাথেই হয়তো আপনারা টুকটাক মিল খুঁজে পাবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে যদি আপনি যোগ দিতে চান, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। যারা সত্যিকার অর্থেই জীবনে এমন কোন ঘটনার মুখোমুখি হয়েছেন যা অন্যের কাছে বলা যায় কিছুটা হলেও ওই ঘটনার কোন যৌক্তিক উত্তর খোঁজার চেষ্টা করা যায়, আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা আবারও ফিরছি গল্পে, ঠিক সেখান থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিতে হয়েছিল।
দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, আমার সাথে যেটা ঘটে সেটা 2013 কিছু এরকম হবে। তো আমি আবার ক্রিকেট খেলার খুব পাগল সুমন ভাই, ক্রিকেট খেলা আমি খুবই পছন্দ করি। একদিন আমার কয়েক বন্ধুর সাথে খেলাধুলা শেষে আমরা আড্ডায় এতটাই মুশকিল হয়ে যাই যে কখন যে রাত 8টা কি 9টা হয়ে গেছে মানে টেরি পাইনি। তো যখন সেই আড্ডা শেষ করে আমি বাড়ি ফিরছিলাম, তখন মানে সেই লোকেশনটা আমি বলি এমন যে দুই পাশে ফসলি জমি আর মাঝখান দিয়ে সরু পথ, আর তার মধ্যে কিছু ঝোপঝাড় আছে, ঝিঁঝি পোকার ডাক, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এতে আমরা মানে ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে অভ্যস্ত, কিন্তু আমার একটা ভয় নেই। তো এর মধ্যে হঠাৎ করে এই কিছুক্ষণ আগে আমি যার সাথে মানে আমাদের তিন চার বন্ধুর মধ্যে যে একজন, তার নামটা আমি বলতে চাচ্ছি না, আমার বন্ধু আমাকে পিছন থেকে ডাক দেয় যে মনির একটু দাঁড়া, হ্যাঁ তোর সাথে কথা আছে। তো আমি পিছন ফিরে দাঁড়িয়ে, কিরে তোর সাথে না এখনই কথা বলে আসলাম, কি হয়েছে এখন? বলে না তোর সাথে আমার একটু কথা আছে, হ্যাঁ দাঁড়া সবার সামনে বলতে পারবো না। তো আমি গেলাম, যাওয়ার পরে ও বললো যে দেখ একটু আগে আমার কাছে খবর আসলো যে আমার শ্বশুরবাড়ির সামনে যেন কে যেন একটা হয়েছে, ওকে একটু ওইখানে যাইতে হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যাবি না, কেন আমার একটু কাজ আছে আমি আসতেছি, তুই যা। তো আমি সেই সময় গেলাম ওইখানে। তো যাওয়ার পরে সুমন ভাই আমি দেখতেছি মানে আমি যখন ওখান থেকে প্রায় 10-15 মিটার ডিস্টেন্সে আছি, অনেক অনেক কুকুর, অগণিত, যে কুকুর আমার লাইফে আমি এত কুকুর একসাথে দেখিনি, মানে ওর শ্বশুরবাড়ি থেকে মানে কিছুটাই কাছে।
কোন জায়গায় সেটা আমি জানতে চাচ্ছি।
সেটা হচ্ছে যে ও আমাকে যে মানে যে জায়গার লোকেশনটা দিয়েছিল যে ওর শ্বশুরবাড়ির সামনে।
আচ্ছা।
তো সেখানে যাওয়ার পরে মানে ওর শ্বশুরবাড়ি পৌঁছাতে আমাকে আরো প্রায় 20-25 মিটার আমাকে যেতে হবে, বাট আরো 10 মিটার আগে, যে এখান থেকে 10 মিটার ওইখান থেকে 10 মিটার, জাস্ট মিডল পয়েন্ট একটা মোড় আছে, চৌরাস্তার মোড়। তো ওইখানে আমি দেখতেছি ওই জায়গাটা খুব ফাঁকা, এত কুকুর অগণিত, এই পরিমানে কুকুর আমার লাইফ আমি এখনো পর্যন্ত দেখিনি, এত কুকুর। তো মানে কুকুর সাধারণত একটা মানুষ দেখলে অপরিচিত ঘেউ ঘেউ করে, তো ওরা দেখে আমাকে মানে খুব শান্তশিষ্ট, বাট উ যে একটা শব্দ আছে ওদের, ওই শব্দটা মানে ওরা করতেছে, বাট কোন আক্রমণাত্মক ভঙ্গি বা আক্রমণাত্মক যে আওয়াজ ওই রকম কোনো কিছু নেই। তো আমি মানে একটু সাহস নিয়ে একটা লাঠি নিয়ে মানে সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটু ধাওয়া দিলাম যে হাই যা একটু মানে কুকুরগুলোকে সরাইলাম। সরানোর পরে মানে সুমন ভাই এই যে জিনিসটা আমি দেখবো এটার জন্য আমি অবশ্যই প্রস্তুত ছিলাম না, কারণ যে জিনিসটা আমি দেখছি এটা আসলে আমাদের যে বর্তমানে লিসেনার যারা আছে তারা কিভাবে বিশ্বাস করবে কিভাবে নিবে এটা ওনাদের উপরে ছেড়ে দিলাম। আর এমন অবস্থা আমি সেখানে সাথে যে জিনিসটা দেখছি সাথে সাথে সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছি এবং সকালবেলা আমি নোটিস করি আমি ঘরের বেডে এবং আমার আমাকে সারা রাত আমি ওখানে পড়েছিলাম সকালবেলা ফজরের নামাজ।
ঘটনাটা ঘটে কয়টার দিকে?
ওই ঘটনা ঘটে বাড়িতে নিয়ে আসার পরে যখন আমার জ্ঞান ফিরে আমার যে বন্ধুটার কথা আমি বলছিলাম যে ওর শ্বশুর বাড়ির কাছে ওকে আমি আমার পাশে দেখতে পাই আর ওকে পাশে দেখতে পাই জ্ঞান ফেরার পরে আমি আগে ওকে থাবড় দিয়েছি
আমাকে বলেছিল তার
তুই বলছিস কেন আমি আবার কি করলাম তুই কি করছিস মানে কি করছিস তুই কিছুই জানিস না আজকে আমাকে এই ঘটনা এই অবস্থায় পড়তে হলো তোর কারণে। তো মানে সবাই আমাকে শান্ত করলো যে তুমি একটু দাঁড়াও দাঁড়াও কি হয়েছে তুমি বলো শান্ত ভাবে বলো। আমি বললাম যে গতকালকে আমি যখন ও আমাকে বলল যে ওর শ্বশুরবাড়ির দিকে কি যেন একটা হচ্ছে তো আমার মাথায় তখন এই জিনিসটা আসে নাই যে ও আমাকে কেন বলতেছে যে যাইতে ও না গিয়ে তা আমি জাস্ট ও সরল মনে ওর কথা মতো ওইখানে গেছি আর ওইখানে যাওয়ার পর দেখতেছি অনেক কুকুর তা আমি ওই কুকুর দেখার পরে কুকুরের সামনে গেলাম সামনে যাওয়ার পরে কুকুর ধাওয়া দিয়ে মানে আমার সামনে দেখতেছি যে একটা সিক্স মান্থ মানে ছয় মাসের একটা বেবি এটাকে এমন করে কুকুর মানে খাচ্ছে মানে যেটা দেখে একটা সুস্থ মানুষ কখনোই সুস্থ থাকতে পারবে না আমি এটা একেবারে নিশ্চিত। একেবারে পেট থেকে শুরু করে পেট এবং দুই পায়ের রান তারপরে মানে তার মুখ থেকে এমন ভাবে মানে কামড়ে মানে খেয়ে নিয়েছে যে বীভৎস দেখা যাচ্ছে একেবারে বীভৎস যেটা আমি নিতে পারিনি এবং আমি ওইখানে সাথে সেন্সলেস হয়ে যাই। তো সবাই এই ঘটনা শোনার পরে মানে তারা ভাবতেছে আমার মানে আমি যা বলতে চাই আসলে সত্য তো ওরা এই সত্যতা মানে জানার জন্য মানে ওইখানে খবর নিছে যে আসলে গতকাল রাত্রে এরকম কিছু হয়েছে কিনা। ওইখানে আশেপাশে সবাই বলে যে না কই আমরা তো এরকম কিছু টের পাইনি।
আর যারা আপনাকে সকালবেলা রেস্কিউ করেছে অর্থাৎ যারা মানে পেয়েছে আর কি আপনাকে পড়ে থাকতে অজ্ঞান অবস্থায় তো তারা কি ওই ধরনের নিশ্চয়ই এখানে যদি একটা মানে বেবি যদি খাওয়া হয়ে থাকে রক্ত বা মানে কুকুর যদি খেয়ে থাকে কিছু উচ্ছিষ্ট পড়ে থাকবে এরকম কিছু সিম্পটম ছিল?
না 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 সুমন ভাই এরকম কোন সিম্পটম এখানে পাওয়া যায়নি একেবারে ক্লিয়ার। জাস্ট আমার সারা শরীরে ধুলোবালো দিয়ে একেবারে একাকার মনে হচ্ছে আমি সারা রাত কারোর সাথে দস্তাদস্তি করেছি।
আচ্ছা আচ্ছা
তাই এরকম।
ওকে এটা ছিল আপনার তৃতীয় ঘটনা। আমি জানি না মানে কিছু কিছু জিনিস না এরকম মোটিভটা আসলে বোঝা যায় না কেন কেন যে আপনার ফ্রেন্ডের রূপ ধরে এসে কেউ আপনাকে এই রাস্তায় যেতে বলবে এবং ওই জিনিসটা দেখাবে আসলে এটার কি উদ্দেশ্য এবং কেনই বা দেখিয়েছে আমরা আসলে বুঝতে পারছি না। আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না কানেকশন খুঁজে পাচ্ছি না যে আপনাকে এটা দেখানোর মানেটা কি। কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায় যেগুলোর আমরা আসলে লজিক খুঁজে পাই না। তো যাই হোক এটা হচ্ছে আপনার তিন নম্বর ঘটনা ছিল। সো মনির ভাই আপনার আর কি কোনো কিছু ঘটনা আছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে?
সুমন ভাই আসলে এরপরে আর কোনো বড় ধরনের ঘটনা নাই তবে আমি আমার নিজের ফিলিংসটা আমি এখন সবার সাথে শেয়ার করতে চাই যে বর্তমান সময়টা আমার সাথে কেমন যাচ্ছে। সেটা হচ্ছে যেমন আমি একা ঘরে থাকতে পারি না যেটা আপনারা মানে সবাই জানে যে বোবায় ধরা যে জিনিসটা হ্যাঁ এটা স্বাভাবিক একটা ব্যাপার যে বোবায় ধরা। আমি এখনো পর্যন্ত একা থাকতে পারি না আর একা থাকলে আমার বোবা ধরবে মানে এরকম একটা মানে ইয়ে হয়ে গেছে আর কি নিশ্চিত হয়ে গেছে আমি একা থাকতে পারছি না। আর যদিও বা কখনো একা থাকি দিন হোক বা সেটা রাত হোক আমার মনে হয় যেন সব সময় আমার আশেপাশে বা কেউ একজন চলাফেরা করতেছে বা কেউ একজন আমাকে ফলো করছে এরকম একটা মানে ফিলিংস আমি এখনো টের পাই। আরেকটা হচ্ছে আমি কোথাও জার্নি করতে গেলে মানে কেন জানি না যে আমি দুইটা এরকম ইয়ে পাইছি যে আমার অনেক বড় মানে অ্যাক্সিডেন্ট ঘটতে গিয়েও আমি বেঁচে গেছি এরকম কিছু একটা মানে আমি আশা করি যেটা যে যদি আমার সাথে আমি যদি কোনো কিছু দ্বারা প্রজেক্ট হয়ে থাকি যদি ভালো হয়ে থাকে সেটা থেকে যেন আল্লাহ পাক আমাকে মুক্ত করে আর যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি সহ আমার ফ্যামিলি সবাইকে যেন এটা থেকে মানে সবাই আল্লাহকে মুক্ত করে দেয়।
ডেফিনেটলি আসলে এই জিনিসগুলো থেকে সবাই দূরে থাকতে চায়, যত ভালোই হোক বা যত খারাপই হোক। মানে অনেক কিছু ভালো জিনিস আছে, অনেকেই হয়তো বা মানে বলে থাকে যে এগুলো থেকে অনেক উপকার পেয়েছে, কিছু কিছু সাহায্য করে, কিছু দেখতে পায় যারা তাদেরকে বিপদে সাহায্য করতে চায়। কিন্তু এটা না নর্মাল মানুষের লাইফে তো ঘটে না। সো যখন এই ঘটনাগুলো একটা মানুষের লাইফে ঘটে, এটা একটা অ্যাবনর্মাল ঘটনা। সো এটা একটা অস্বস্তি আপনার মাঝে কাজ করে। যেমন আমি অনেকেই তো গত কিছুদিন ধরে আজ এই প্রশ্নটা করেছেন, আমি গত এপিসোডে বলেছি যে রেজা ভাই ট্যারোট কার্ড নিয়ে এসেছিল আমাকে, যেটা চব্বিশ ঘন্টার ওয়ার্ন করেছিল, তারপরে কিছু একটা সে দেখিয়েছে আমাকে তো, এবং সেই চব্বিশ ঘন্টায় আমার যে ফিলিংস ছিল, আমি মনে করেছি যে প্রত্যেকটা টাইমে আমার সাথে কিছু একটা যাচ্ছে, আমাকে ফলো করছে যে কোনো জায়গায়, আমি রুমে একা, আমি ফ্ল্যাটে একা থাকছি, আমার সাথে মনে হয় কিছু একটা আছে, আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে। তারপর একটা পর্যায়ে আমি চিন্তা করেছি যে এটা যদি ওইভাবেই তৈরি হয়ে থাকে, সৃষ্টিকর্তা যেহেতু তৈরি করেছে, জিনও রয়েছে মানুষও রয়েছে, জিন জিনের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। মানুষকেও তো সৃষ্টিকর্তাই তৈরি করেছে এবং সৃষ্টির সেরা জীব, এবং আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি আপনার নর্মাল লাইফ লিড করবেন, আপনি আপনার বাসায় যাবেন, থাকবেন, খাবেন, ঘুমাবেন। এতে যদি আপনি যদি জিনের ভয় নিয়ে, যে আপনি যদি ভাবতে থাকেন আমার পাশে মনে হয় জিন ঘুরছে, আমি যেটা দেখতে পাচ্ছি না অদৃশ্য জিনিস, হয়তোবা আমরা এখন আড্ডা মারছি আমাদের পাশেও আছে, সো হোয়াট, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। এইটা নিয়ে যদি আপনি সবসময় এইভাবে মেন্টালি চিন্তা করতে থাকেন, হয়তোবা যারা এইভাবে চিন্তা করে থাকেন তারা দেখবেন যে প্রত্যেকটা কাজের মধ্যে এই ধরনের অস্তিত্ব খুঁজে পাবেন। সো এগুলো মাথা থেকে ছেড়ে দিয়ে,
সুমন ভাই আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষের কিছু কিছু কাজ আছে যেটা মানুষ একান্তই করতে চায়, যেটাকে তারা মানে যে কারোর সাথে শেয়ার করতে চায় না বা কেউ এটা দেখুক বা জানুক সে এটা মানে কখনোই চায় না। তা আমি মনে করি কোনটা, যে আমরা যেহেতু একটা মানে তারা অদৃশ্য জাতি, তাদের কোনো কিছুতে আমরা বাধা দিই না, আর বাধা দিলেও সেটা ইচ্ছাকৃত ভাবে না, হ্যাঁ যেভাবে হোক এটা হয়তোবা তাদের ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু আমরা যে কাজগুলো করতেছি বা আমি বর্তমানে যেখানে যেটা মানে অনুভব করতেছি এটাতে আমি আসলে ব্যক্তিগত ভাবে চাই না যে এরকম আমার সাথে কিছু ঘটুক। কারণ
স্বাভাবিক, আমি সেটাই বলছি যে আসলে কেউ চায় না যে তাদের সাথে এই ধরনের কিছু ঘটুক। সো আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি সবসময় আপনার চিন্তা ভাবনা থেকে এগুলো যদি চিন্তা ভাবনা করতে থাকেন, আপনি দেখবেন যে মানসিক ভাবে ফিল করছেন যে আপনার আশেপাশে কেউ আছে। এখন যারা ডর শুনছেন, আপনি খুব গভীর ভাবে যদি এটা ভাবতে থাকেন, আপনি ফিল করবেন আপনার পাশে আরেকজন বসে ডর শুনছে, আপনি টেরও পাচ্ছেন না। সো এটা মাথা থেকে আমার মনে হয় সরিয়ে দেয়াই হচ্ছে সবচেয়ে বেটার কাজ। তো যাই হোক, আপাতত হচ্ছে মনির ভাই এই হচ্ছে আপনার ঘটনা, এবং এই ঘটনাগুলো আমরা মাথা থেকে মনে হয় না খুব সহজে সরাতে পারবো, কিছু কিছু ঘটনা আমরা এমন শুনেছি। মনির ভাই আরো একবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জার্নিতে আসার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ লিসেনারদেরকে, আমি এখানে আসতে পেরে আসলে খুবই উৎফুল্ল।
আমরা খুব উৎফুল্ল আপনাকে পেয়ে এবং আপনার ঘটনাগুলো শুনে। একটা ঘটনা মনে হয় মিস হয়ে গেছে, আপনি যে তৃতীয় ঘটনাটা বলেছেন আপনার বন্ধুর শ্বশুর বাড়ির ওখানে ঘটেছে, এটা কোন এলাকার হন্টেড প্লেসটা? আপনি আমাদেরকে দুটো স্পটের কথা বলেছেন, সো একটা আমরা পেয়েছি সেই বাড়িটা, আরেকটা এটা কোনটা যেখানে ডট টিম যদি চাই যেতে পারে?
আমি যে দুটো হন্টেড প্লেসের কথা বলছি তার মধ্যে দুটোই সানারপাড়ে, তবে এর মধ্যে একটু ডিস্টেন্স আছে।
আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স এই যে রাস্তার কথাটা বলেছেন এটাও সানারপাড়ে?
জি জি জি।
ওকে, আমরা শুধু এতটুকুই জানলাম, পরবর্তীতে
আমি এতটুকু আমি লোকেট করে দিতে চাচ্ছি যে একটা হচ্ছে মধ্য সানারপাড় আর একটা হচ্ছে পশ্চিম সানারপাড়।
ওকে,
শুধু এতটুকুই মানে আমি লোকেট করব।
ওকে, ডট টিম হয়তো বা খুব অচিরেই সানারপাড়ে চলে যেতে পারে, দেখা যাক কি হয়।
রাত অনেক গভীর হয়েছে এবং জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, শীতের একটা আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এরকম একটা সময়ে গ্রামে গঞ্জে অনেক অনেক বেশি রাত। একটু পরেই রাত একটা, গভীর রাত, এবং এই গভীর রাতকে ঘিরে অনেক অনেক রহস্য। রাত মানে রহস্য, নিস্তব্ধতা মানে রহস্য, পুরো পৃথিবীটাই তো আসলে অনেক বেশি রহস্যে ঘেরা। একটু একটু করে সেই রহস্যের চট খুলছে, মানুষ অবাক হচ্ছে, কিংবা প্রতি মুহূর্তেই রহস্যের সামনে দাঁড়িয়ে বারবার মাথা নত করছে। এই অদ্ভুত লীলার আদৌ কি কোনো শেষ আছে? প্রিয় শ্রোতা, ডরে শেষবারের মতো ছোট্ট একটা বিরতি নেব আমরা, মাত্র কয়েক মিনিটের। পাঁচ মিনিট পর শেষ ভাগে আমি আরজে কিবরিয়া আমার ডর আমার টিম মেম্বারদের নিয়ে আবার ফিরছি।
ডর।
89.2
স্বাগত জানাচ্ছি। যারা ডর শুনছেন চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজেও। ফেসবুক এর ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। বেস্টে আছে আর জে কিব্রিয়া নামে। এছাড়াও আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক পেজেও www.facebook.com/abcradiofm89.2। এটি ফেসবুক ভেরিফাইড পেজ। আমরা কথা না বাড়িয়ে গল্পের শেষাংশে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অন দ্য স্পট থেকে সুমন ও লোবান আমাদের আজকের অতিথিকে বলার সুযোগ দিয়েছে লাখো মানুষের কাছে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা তাদের জীবনের।
ওকে, প্রত্যেকের ঘটনাই শোনা হয়ে গেছে এবং আজকে আমি দুজন গেস্ট নিয়ে এসেছি। আজকে সচরাচর যেটা হয় না, আমি আরো বেশি গেস্ট নিয়ে পৌঁছাই, স্পটে যাই, কিন্তু আজকে দুজন নিয়ে আসার কারণটা হচ্ছে যে এরই মধ্যে আসলে কারণটা আমার বলার কিছু নেই, আপনারা হয়তো বুঝে গেছেন তাদের ঘটনা শুনে। এক একজনের বেশ কিছু ঘটনা ছিল এবং আই হোপ যে ঘটনাগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে। কিছু কিছু ঘটনা আমার কাছে খুব ভিন্ন মাত্রার মনে হয়েছে। সো আমি জানি না যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। বিশেষ করে আমার একটা ঘটনা এখনো আমার কল্পনাতে খেলা করছে, যেটা যে আমার প্রথম অতিথি যিনি, উনি যখন তার বাবার লাশ নিয়ে যাচ্ছিল বাসে করে, যেই যাত্রীটা উঠেছে তার যে বর্ণনা আমি পেয়েছি, আমার মাথায় মানে আমি এখনো চিন্তা করছি কি হতে পারে এটা। তো সেটার উত্তর এখনো পর্যন্ত জানা নেই, তবে যাই হোক, তবে একটু অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে, যেটা সচরাচর আমি শুনিনি। তো আরো কিছু অদ্ভুত ঘটনা আপনাদের জন্য রয়েছে। এতক্ষণ আপনারা আমাকে শুনিয়েছেন, আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো, এবার আমি শেয়ার করতে চাই আপনাদেরকে নিয়ে আমি যেই জায়গাতে এসেছি এই জায়গার এক্সপিরিয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং যখন জ্যোৎস্না থাকে, এবং আজকেও কিন্তু জ্যোৎস্না আছে অনেকটা, এবং জ্যোৎস্নার সময় কিন্তু খুবই সুন্দর পরিবেশ, এটা বলে বোঝানো যাবে না। যারা এই রাস্তাটাতে খুব রাতের বেলা এসছে তারাই বলতে পারবে, কিন্তু আফসোস হচ্ছে যারা এসছে অনেকেই খুব এমন কিছু স্মৃতি পেয়েছে যেই স্মৃতিগুলো ওনারা মনে করতে চাইবেন, এবং অনেকের সাথে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। সো দ্যাটস ওয়াই এই সৌন্দর্য থাকা সত্ত্বেও রাতের বেলা খুব সহজে কেউ এই পথ মারাতে চায় না, কিন্তু ডর টিম মারিয়েছে, কারণ ডর টিমের কাজই হচ্ছে এটা। যেখানে ভয় থাকে, যেখানে আতঙ্ক থাকে, সেখানে ডর টিম থাকবে এবং ডরের লিসনাররা থাকবে। দ্যাটস ওয়াই আমরা সবাই আজকে এখানে। ঠিক যেই কালভার্টটার কথা বলেছিলাম এবং আপনারা এখন যেই কালভার্টটা দেখতে পাচ্ছেন, আমি আমি চেষ্টা করব, আমি কালভার্টটার আমি ছবি তুলে নিয়েছি, যেখানে যদিও এখানে আলো টালো আমরা তেমন কিছুই জানিনি, এবং মোবাইলের ফ্ল্যাশে আমি কালভার্টের ছবিটাও তুলেছি। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আমার ফেসবুক পেজে ছবিটা আপলোড করে দেওয়ার জন্য, তবে আমি বুঝতে পারছি না কতটুকু ছবিটা, যদি অনেক ঘোলা মনে হচ্ছে আদৌ বোঝা যাবে কিনা একটু কনফিউশন রয়েছে। তো দেখা যাক, যদি ভালো থাকে, কোয়ালিটি ভালো হলে আমি অবশ্যই এটা ফেসবুকে আপ করে দিব। তো যাই হোক, কথা না বাড়ি আমি এই ঘটনাটার দিকে আসতে চাই। এই ঘটনাটা প্রায় মাস দেড়েক আগে ডর টিমের কাছে আসে। ডর টিম জানতে পারে যে এই রাস্তাটাকে ঘিরে নাকি অনেকের মাঝেই ভীতি কাজ করে এবং অনেকেই রাতের বেলা আসতে চায় না। তো কেন আসতে চায় না সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা একটা পর্যায়ে যেটা পেলাম যে এখান থেকে বেশ কয়েকজন খুব গুরুতরভাবে আহত হয়েছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সবচেয়ে বেশি আহত যে হয়েছে সে কিন্তু এখানকার বাসিন্দা নয়, সে হচ্ছে দূরের বাসিন্দা, খুব সম্ভবত তার বাসা কুমিল্লা শহরের দিকে, এবং সেখান থেকে আমরা আসলে নিউজটা পেয়েছিলাম। কয়েকজন বন্ধু আর কি বেড়াতে এসেছিল এখানে, এবং শহরের ছেলেরা হয় না যে একটু গ্রামের দিকে গেলে খুব বেশি চঞ্চল হয়ে যায় এবং অনেক খোলামেলা জায়গা পেয়ে খুব ঘুরে বেড়াতে মনে চায়। সো তাদের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছিল, এবং আমি যেটা বলেছি যে রাতের বেলা জ্যোৎস্না রাতে এই রাস্তাটা খুবই সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। তো সেই সৌন্দর্যের হাতছানি তাদেরকেও দিয়েছিল এবং তারা এই রাস্তায় এসেছিল, এবং সেটা অনেক রাতে, প্রায় 12:00-1:00 দিকে তারা এসেছিল, এবং 3-4 বন্ধু ছিল। তো এর মধ্যে থেকে যে ব্রিজটার এখানে তারা বসে, যে রেলিং রয়েছে দুই পাশে ছোট্ট ছোট্ট বসার, যে রেলিং এর মতো রয়েছে, আমি জানি না এটাকে রেলিং বলা যায় কিনা, তো অনেক ছোট অনেক ছোট, এই ছোট রেলিং গুলোর মধ্যে বসে তারা যখন আড্ডা দিচ্ছিল, তো হঠাৎ করে কি হয়, একজন বন্ধু মানে হঠাৎ শব্দ করে মনে হয় ছিটকে জাস্ট কালভার্টের এই কর্নারে গিয়ে পড়ে, এবং এই কর্নার থেকে পড়ে যেমন অন্যান্য বন্ধুরা তাকিয়ে আছে, জাস্ট দেখছে কি হচ্ছে, ওনারা বুঝতে পারছে না, মানে এখান থেকে কর্নার থেকে পড়ার পর মনে হলো যে কেউ যেন তুলে তাকে ঠিক এই কালভার্টার নিচের দিকে ফেলে দিয়েছে, এবং এই অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, মানে মনে ছিল ও নিজেই মনে লাফ দিয়ে গেছে। তো যখন নিচে পড়ে গেছে এবং চিৎকার চেঁচামেচি করতেছে, ওকে বাঁচানোর জন্য চিৎকার করছে, তখন বন্ধুরা প্রথমে একটু থতমত খেয়ে গেল, পরবর্তীতে মানে খুব ভয়ে ওনারাও চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং যেহেতু রাত এবং অনেক চিৎকার বা একটু জোরে শব্দ করলে সেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, তো সেখানেও তাদের সৌভাগ্য যে আশেপাশের যে গ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কেউ হয়তো ছিল, সামহাও তারা শব্দটা শুনতে পেয়েছে। তো ওখান থেকে বেশ কিছু লোক বের হয়ে এসেছে, তাড়াতাড়ি তারা এসে এই অবস্থা দেখে এবং তারা গিয়ে নিচ থেকে ওই ওই ছেলেটাকে তুলে আনে। তুলে আনার পর ওই ছেলেটার যে বর্ণনাটা পেয়েছিলাম সে নাকি প্রায় মানে 5 ঘন্টার মতো কোনো ধরনের কোনো কথা বলতে পারেনি, এবং তার মুখ দিয়ে শুধু ফেনা ঝরেছে। তারপরে আস্তে আস্তে তাকে ঝাড়ফুঁক করার পর একটা পর্যায়ে সে সুস্থ হয়, এবং সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে যেটা জানতে পারা যায় যে উনি যখন বসেছিল হঠাৎ করে তার কাছে মনে হলো যেন কোনো একটা ছায়া মনে হয় তার পাশ দিয়ে এসে বসেছে, এবং জাস্ট উনি এটা বোঝার জন্য ভালো করে এদিকে মানে ফিরেছে, এবং ফেরার সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে কর্নারে ফেলে দেওয়া হয়েছে, মনে হলো কেউ যেন জোরে ধাক্কা দিয়েছে, এবং যেই সে ওখানে পড়েছে উঠে জাস্ট নিজের ব্যালেন্সটা সামলাবে কিংবা বসবে, এরই মাঝে মনে হলো কেউ তাকে জাস্ট তার কাঁধের এখান থেকে তুলে মানে প্রচন্ড রাগে যেভাবে তুলে ফেলে না বাচ্চাদেরকে যদি আপনি তুলতে যান, ঠিক অনেকটা এরকম ভাবে তুলে জাস্ট ওখানে ছুড়ে ফেলে দিয়েছে। একটু হলে তার মাথায়ও বড় ধরনের আঘাত লাগতে পারত, কিন্তু লাগেনি, কিন্তু তার হাত পা অনেকটাই ছিলে গেছে, কেটে গেছে, এবং সে তার বর্ণনা ছিল এটাই যে সে নিজে থেকে নয়, কেউ ফোর্সলি তাকে এই কাজটা করেছে, এবং যখন এই ঘটনা ঘটেছে তার বন্ধুরা তার থেকে একটু দূরেই ছিল, সো কোনো চান্স নেই বন্ধুদের মাঝ থেকে এটা করার জন্য, এবং বন্ধুরাও কিন্তু হতভম্ব হয়ে গেছে এই ঘটনা দেখে। তো যাই হোক, এই ঘটনা যখন ঘটে এরপরে আস্তে আস্তে এই যে বন্ধুরা ছিল তারা নাকি জানতে পারে যে এখানে রাতের বেলা আসা যায় না, অনেকে মানে বারণ করে এখানে আসতে, এর কারণ হচ্ছে যে অনেকে যখন রাতের বেলা এদিক দিয়ে রাস্তায় হেঁটে যায় এবং হয়তো গ্রামের রাস্তা যেহেতু দেখা গেছে মাঝে মাঝে কোনো কারণে হয়তো আপনাকে খুব গভীর রাতে এখান দিয়ে যেতে হচ্ছে, কোথাও যেতে হবে বাধ্যতামূলকভাবে, তখন অনেকেই অনেক ধরনের ভয়ের কিছু দেখেছে, কেউ নাকি এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছেন এই রেলিং এর মধ্যে দূর থেকে দেখতে পেত যে হয়তো কেউ বসে আছে, এবং সেটা খুব চকচক করছে এরকম কোনো কাপড় চোপড় পরে বসে আছে, এবং যখনই সাহস করে একটু কাছের দিকে আসতে থাকতো সেই চক মানে আস্তে আস্তে মানে এটা না মিলিয়ে যেত, এবং মানে হয় না যে কেউ বসে আছে আপনি দূর থেকে দেখছেন হয়তো আপনাকে দেখে সে উঠে চলে যাবে, আপনি কিন্তু খেয়াল করতে পারবেন উঠছে চলে যাচ্ছে, কিন্তু ওই ঘটনাটা এমন হতো আস্তে আস্তে যে মানে কাপড়টা চকচক করতো আস্তে আস্তে এটার আলোটা কমতে 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 একদম ভ্যানিশ হয়ে যায়, চোখের মধ্যে উধাও হয়ে যায় এরকম হয়েছে, এবং অনেকে নাকি এমনও হয়েছে যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনেছে, কথা শুনেছে, কিন্তু কোনো মানুষের সেখানে বসে কথা বলার মতো কোনো স্পেস নেই বা এটা করবে না, কোনো স্বাভাবিক সুস্থ মানুষ কখনোই ওখানে এই কাজ করবে না। তো এরকম আরো অনেক কিছু ঘটনা প্রচলিত রয়েছে এই জায়গাটাকে ঘিরে, এবং আমরা ঠিক যেখানে বসে আছি এই কালভার্টটা থেকে প্রায় 50-60 গজ দূরে হবে
আর একটা গাছের মতো আছে এবং যেই গাছটাকে ঘিরে অনেক ঘটনা প্রচলিত আছে এবং মেইন রাস্তা থেকে এই গাছটার দূরত্ব বেশ খানিকটা, যদিও যাওয়ার পথে ওই গাছটার নিচ দিয়ে মানুষজনকে যেতে হয় না। তো অনেকে বলেছে এই গাছটার মধ্যে নাকি অনেক কিছু বসে থাকতে দেখা যায়, মানুষ আকৃতির, অদ্ভুত প্রাণী আকৃতির, রাতের বেলা নাকি অনেক কিছু বসে থাকতে দেখে, লাইট মারলে নাকি হঠাৎ করে তাদের এক ঝলকে দেখা যায় কিছু বসে রয়েছে, আবার লাইট মারলে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। সো এই পুরো রাস্তাটাকে ঘিরে, অর্থাৎ আমরা যেখানে বসে আছি এর একটু পেছন থেকে এবং ওই গাছের ওই সীমানা অবধি এই রাস্তাটা এই এলাকার মানুষের অনুসারে একটা হন্টেড প্লেস, এবং সেজন্যই ডর টিম এখানে চলে এসেছে। যদিও আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু আঁচ করতে পারিনি, তবে যে কালভার্টটা দেখতে পাচ্ছি এই কালভার্টটা কেন জানি একটা আমার মাঝে বা জানি না আপনাদের কিরকম হচ্ছে একটা অস্বস্তির তৈরি করছে, অস্বস্তি তৈরি করছে। সো আমার মন বলছে যে এখানে আর খুব বেশি সময় ওয়েট করা ঠিক হবে না, সো উই শুড লিভ নাও। সো আজকের মতো আমরা র্যাপ আপ করছি সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন এবং তার অতিথিরা আবারও ডরে যোগ দিবে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাত একটার ঘর ছুঁই ছুঁই, এবার আমাকে বিদায় নিতে হবে। দেখতে দেখতে আমরা ডরের 113 পর্ব পার করে ফেলেছি। কিছু কিছু ঘটনা আমার ব্যক্তি জীবনে এত বেশি দাগ ফেলেছে যা বলার মতো নয়। কিছু কিছু ঘটনার কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। এমন সব প্রশ্ন যারা ডর নিয়মিত শোনেন তাদের জীবনেও নিশ্চয়ই জমা হয়েছে, আর সে কি প্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।